রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 50 বছরের গুনাহ মাফ করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অন্য একটি হাদিসে পাকের মধ্যে বর্ণনা রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর জুমার দিন 80 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। আবার যে ব্যক্তি জুমার দিনে 200 বার আমার উপর দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরো একবার রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আজ রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনব, মোবালিকে দাওয়াত ইসলামী থেকে মাদানী ফুল শ্রবণ করব, একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আর ফাঁকে ফাঁকে আপনাদের কল এস এম এস নেওয়ার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা ভালো ভালো নিয়ত সহকারে কারি সাহেব থেকে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
আসুন প্রিয় প্রিয় ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পবিত্র কোরআনুল কারিম থেকে তেলাওয়াত করার পূর্বে ও শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই। আমি নিয়ত করছি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি ও সওয়াব অর্জনের নিয়তে কোরআন তেলাওয়াত করব। আপনারা নিয়ত করে নিন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি ও সওয়াব অর্জনের নিয়তে কোরআন তেলাওয়াত শ্রবণ করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا ما نظر بعضهم إلى بعض هل يراكم من أحد ثم انصرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف فَإِن تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللَّهُ
فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم صلوا على الحبيب
صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم مدنی چینل এর দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা কোরআনে পাক থেকে তেলাওয়াত শ্রবণ করেছি নিজেও চেষ্টা করি যখনই সময় হয় বা যখন সুযোগ হয় যেন আমরা কোরআনুল করিম হাতে নিয়ে বসি এবং কিছু না কিছু তেলাওয়াত করার আমরা চেষ্টা করি আজ আমরা এই অনুষ্ঠানে একটি বিষয় নিয়েছি যা আজ আমাদের সমাজের মধ্যে এমন ভাবে আমি তো বলবো এটা এক মানুষের অসুস্থতা এক রোগ এক ভাইরাস এমন ভাবে ছড়িয়েছে প্রতিটি ঘরের মধ্যে প্রতিটি সমাজের মধ্যে আর প্রতিটি এলাকার মধ্যে এই পেরেশানি আর এই ঝামেলা আজ মানুষের চোখের সামনে বড় বড় দুর্ঘটনা ঘটে যায় এই একটি কারণে আর তা হলো ঝগড়া আজ আমরা বিষয় নিয়েছি ঝগড়ার কুফল দর্শক হয়তোবা আপনিও মনে মনে ভাবছেন এই মুহূর্তে এই সময় বাংলাদেশের আলোচনায় এটা নিয়ে আসা দরকার কেননা ঝগড়া এমন একটি বিপদ মানুষের জন্য আজ আমি সুস্থ মানুষ ঘর থেকে বের হয়েছি সকালবেলা নিজের অফিস নিজের কাজে নিজের কর্মস্থলে যাওয়ার জন্য কিন্তু ঝগড়া এমন একটা জিনিস না কারো সাথে হয়েছে তো সুস্থ মানুষ বের হয়েছি হয়তোবা জীবিত ঘরে নাও ফিরতে পারি এমন এক পরিস্থিতি এখন বর্তমানে আমাদের মধ্যে চলে এসেছে ঝগড়া এমন একটি ক্ষতিকর জিনিস ঝগড়া মানুষের জীবনের এমন একটি পর্যায়ে চলে আসে যাতে নিজের জীবনও চলে যেতে পারে তো আমরা এই বিষয় নিয়ে আজ আলোচনা করব ঝগড়ার কুফল আমরা শ্রবণ করব আমাদের সাথে কালিম মাদানী ভাইও এসেছেন মেহমান হিসেবে আবার আমাদের নিজাম ভাই উপস্থিত হয়েছেন মেহমান হিসেবে ইনশাল্লাহ তাদের থেকে গুরুত্বপূর্ণ মাদানী ফুল আমরা শ্রবণ করব আজকের বিষয় সম্পর্কে আপনাদের যদি কোনো অভিমত থাকে দর্শক শ্রোতা ঝগড়া নিয়ে ঝগড়ার কুফল সম্পর্কে বা ঝগড়া হলে সমাজের মধ্যে কি কি ক্ষতি রয়েছে কিছু মাদানী ফুল শুনবো ইনশাল্লাহ কালিম ভাই থেকে ঝগড়ার কুফল সম্পর্কে জি কালিম ভাই
আজ আমরা যে বিষয়টা নিয়েছি ঝগড়া আমার মনে হয় পৃথিবীর এমন কোন ক্ষেত্র নেই বর্তমানে যেখানে ঝগড়া বিবাদ হয় না কিছু না কিছু প্রত্যেকটি জায়গায় হয়ে থাকে তো এই ঝগড়ার শব্দ শোনার সাথে সাথে একটি ঘটনা মনে পড়লো যে একটি কিতাবে পড়েছি যে একবার এক শয়তান রাস্তা দিয়ে তার আঙ্গুল উঠিয়ে হেঁটে চলে যাচ্ছে তো কোন ব্যক্তি তাকে দেখল আর জিজ্ঞেস করল যে শয়তান তুমি আঙ্গুল উঠিয়ে কেন যাচ্ছ
আচ্ছা
তো শয়তান বলল আরে এতগুলো যে ফিতনা ফাসাদ ঝগড়া লড়াই সমাজের মধ্যে দেখা যায় সব তো এই আঙ্গুলেরই খেলা
আল্লাহ আল্লাহ আল্লাহ
কি বলো এটা কিভাবে সম্ভব শয়তান বলল চলো তোমাকে দেখাই তারপর তারা দুজন এসে এক শহরে ঢুকলো আর শয়তান বলল দেখো এখন এই আঙ্গুল দিয়ে কিভাবে পুরো শহরকে ধ্বংস করে দেব তো শয়তান এসে এক যে মিষ্টি বানায় তার দোকানের সামনে আসলো আর ওই মিষ্টি বিক্রেতা একটা বড় পাত্রে ওই চিনি গুলে শিরা তৈরি করছিল
আচ্ছা
শয়তান ওই লোকটিকে বললো দেখো একবার তামাশা কি করছে সে ওই শিরার মধ্যে শিরাটা আঙ্গুলে নিয়ে দেওয়ালে শুধু লাগিয়ে দিল
আচ্ছা
বলে এবার দেখো তো কিছুক্ষণের মধ্যে কিছু মাছি এসে ওই শিরার মধ্যে বসতে শুরু করলো তারপর মাছি দেখে টিকটিকি আসলো, কেন টিকটিকি মাছিগুলো খায়, কীড়া মাকড় খায়, পোকা মাকড় খায়। তারপর ওই মিষ্টি বিক্রেতার একটা বিড়াল ছিল, সেই বিড়াল ওই টিকটিকি খাওয়ার জন্য লাভ দিল। আর প্রতিমধ্যেই দুজন সৈনিক যাচ্ছিল, আর তার হাতে একটা তাদের সাথে একটা কুকুর ছিল। ওই সৈনিকের কুকুর বিড়ালটি দেখার সাথে সাথে মানে বিড়ালকে আক্রমণ করার জন্য লাভ দিল। বিড়াল তার প্রাণ বাঁচানোর নিমিত্তে সে পালানো শুরু করলো। পরে সেই মিষ্টির শিরার মধ্যে সে গিয়ে পড়ে গেল, কারণ মিষ্টির শিরা গরম ছিল, আর সেখানেই বিড়াল মারা গেল। এটা দেখে যে মিষ্টি বিক্রেতা সে খুব রাগান্বিত হলো, সে সাথে সাথে কুকুরকে মেরে ফেললো। তার রাগ কন্ট্রোল না করতে পেরে কুকুরকে মেরে ফেললো। সৈনিকরা দেখলো যে এই মিষ্টি বিক্রেতা আমার কুকুরকে মেরেছে, দুজন সৈনিক মিলে মিষ্টি বিক্রেতা মেরে ফেললো।
শুধু বাড়তেছে।
তারপর ওই মিষ্টি বিক্রেতার যারা আত্মীয় স্বজন ছিল তারা এসে ওই দুজন সৈনিককে মেরে ফেললো। যখন সেনা দল যখন শুনতে পারলো যে আমার দুজন সৈনিকেরা মেরে ফেলেছে, পুরো সৈনিক এসে পুরো শহরটাকে তছনছ করে ফেললো। তো তার মানে বুঝা গেল যে শয়তান কি করেছিল, শুধু মিষ্টি শিরা নিয়ে কি দেয়ালে লাগিয়েছে, আর তারপর পুরো শহরটাই কি হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। তো জাকির ভাই তার মানে কি বুঝা গেল এই ঘটনা শুনে, যে এই ঝগড়া ফিতনা ফাসাদ সৃষ্টি করা কার কাজ?
শয়তানের কাজ। রাইট।
আজ আমরা যদি দেখি যে অনেক সময় দেখা যায় দুজন বন্ধু তাদের মাঝে খুবই বন্ধুত্ব, গভীর বন্ধুত্ব, তারা একে অপরের জন্য প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত। যারা একসাথে গিয়ে হোটেলে খায়, একসাথে গিয়ে বসে খায়, একসাথে বাসায় খায়, একসাথে ঘোরাফেরা, একসাথে মার্কেটে, যারা গত দিন ভুলেতে তাদের একে অপরের জন্য প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত ছিল, শয়তান তাদের মাঝে ঝগড়া লাগিয়ে তাদের মাঝে এমন দ্বন্দ্ব সৃষ্টি করে ফেলে, পরে দেখা যায় তারা একে অপরজনকে দেখতেও নারাজ, একে অপরজনের চেহারা দেখতে চায় না,
সুসম্পর্ককে একবারে নষ্ট করে দেয়,
এমনকি তাদের কথা শুনতেও পছন্দ করে না। তাদের সামনে তাদের নাম যদি চলে আসে সাথে সাথে তাদের অন্তর জ্বালা পড়া শুরু হয়ে যায়। তারা মানে কি তার নামটা আমার সামনে নিয়েও না, এবং তাদের মাঝে চিরদিনের জন্য দেখা যায় কি তাদের সম্পর্কই নষ্ট হয়ে যায়। সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে নিশ্চয়ই শয়তান তোমাদের মাঝে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, এবং নিশ্চয়ই শয়তান মানুষের জন্য কি প্রকাশ্য শত্রু। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে ইন্নামা ইউরিদু শয়তানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, নিশ্চয়ই শয়তান এটাই চাই যে তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাবে। তার মানে শয়তানের কাজই হচ্ছে কি
এগুলো করা।
আজ আমরা যদি দেখি পুরো সমাজের মধ্যে দেখা যাবে যে পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে, পরিবারের মধ্যে সন্তান বাবার মধ্যে ঝগড়া হচ্ছে, মসজিদে ইমাম মুসল্লির সাথে ঝগড়া হচ্ছে, মসজিদে ইমাম কমিটির সাথে ঝগড়া হচ্ছে,
রাইট,
সমাজের মধ্যে ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া হচ্ছে, সমাজের মধ্যে দেখা যায় বন্ধু বন্ধুদের সাথে ঝগড়া, স্কুল কলেজে শিক্ষক ছাত্রদের মধ্যে দ্বন্দ্ব দেখা যাচ্ছে, আবার যখন স্বামী স্ত্রীর মধ্যে যখন ঝগড়া শুরু হয়, শয়তান তো এদের মাঝে ঝগড়া করিয়ে দেখা যায় এমন এক পর্যায়ে নিয়ে যায় যে এদের মাঝে তালাক করিয়ে দেয়। পরবর্তী পর্যায়ে দেখা যায় যে এরা তো রাগের বশবর্তী হয়ে স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দেয়, কিন্তু পরবর্তী রেজাল্টটা কি হয়, রেজাল্টটা ভোগ করতে হয় তার সন্তানদেরকে। সন্তানরা দেখা যায় কি করবে, এখন না স্বামী তার স্ত্রীর সাথে থাকতে পারে, না স্ত্রী স্বামীর সাথে থাকতে পারছে, না সন্তান কার সাথে থাকবে, সন্তান বাবার সাথে থাকবে না মায়ের সাথে থাকে, আর বাচ্চা যদি
অসহায় হয়ে যায়। আসলে কালিম ভাই, ঝগড়ার কি কোনো সুফল আছে?
না,
ঝগড়ার কিন্তু কোনো সুফল নেই, কুফলই কুফল রয়েছে। যদি ঝগড়া শুরু থেকে শেষ পর্যন্ত দেখা হয় এর মধ্যে শুধু কুফল খারাপ আর খারাপই রয়েছে। ঝগড়ার কারণে আত্মীয় সম্পর্ক নষ্ট হয়ে যায়, ঝগড়ার কারণে মা বাবা থেকে সন্তান বিচ্ছিন্ন হয়ে যায়, ঝগড়ার কারণে সমাজের মধ্যে এমন ফেতনা শুরু হয়, এমনকি শত বছর পর্যন্ত এই ফেতনা চলতে থাকে, এক গোত্র অন্য গোত্রের সাথে এমন অমিল হয়ে যায়। আর ঝগড়ার কারণে মানুষ তালাকের মতো এরকমের কাজও করে দেয়, ঝগড়ার কারণে মানুষ হত্যা পর্যন্ত করে দেয়। আজ যদি আমরা সমাজের দিকে তাকাই দর্শক শ্রোতা, তো দেখবেন যে ঝগড়ার কারণে আপন এত খুব গুড রিলেশন ছিল, এই সকল ব্যক্তিরা আজ বিচ্ছিন্ন ঝগড়ার কারণে। আজ যদি আমরা সমাজের মধ্যে দেখি ভালো একটা ফ্যামিলি, সুন্দর একটা ফ্যামিলি, তারা সন্তান নিয়ে নিজের সংসার নিয়ে খুব সুখে ছিল, খুব ভালো ছিল, কোথা থেকে কিভাবে শয়তান তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি করে দিল আর এই সুন্দর ফ্যামিলিটা, এই সুন্দর সংসারটা একেবারে তছনছ হয়ে গেল আপনার চোখের সামনে। কিন্তু এগুলো আবার দেখবেন এমন একটা পরিবেশ ছিল, এমন একটা মহল্লা ছিল, এমন একটা গ্রাম ছিল যে গ্রামের মধ্যে না ঝগড়াঝাট ছিল, না কোনো ফেতনা ছিল, না কোনো মানুষের সাথে রাগারাগি ছিল, তারা খুব ভালোই ছিল। কিন্তু কোথা থেকে কিভাবে শয়তান তাদের মধ্যে ঝগড়া তৈরি করে দিল, সৃষ্টি করে দিল, এখন এই সমাজটা, এই গ্রামটা পুরোটাই যেন ধ্বংসের পথে। এর সাথে ওর মারামারি, এই এলাকার সাথে ওই এলাকার মারামারি, এই মহল্লার সাথে ওই মহল্লা, কিন্তু ঝগড়ার মধ্যে কোনো দিনও কেউ সুফল পায়নি, শুধু কুফল আর কুফল পেয়েছে, ক্ষতি আর ক্ষতি রয়েছে। আজ কোন মায়ের সন্তান কোথায় গিয়ে ঝগড়া করেছে, তার জীবনটা বরবাদ হয়ে গিয়েছে, সে বাস দুনিয়া ত্যাগ করতে হয়েছে। কে, কার স্বামী, কার হাজবেন্ড কোথায় গিয়ে ঝগড়া করেছে, তাকে দুনিয়া ত্যাগ করতে হয়েছে। কার বাবা কোথায় গিয়ে ঝগড়া করেছে, কার সাথে কি হয়েছে, তার জীবনটা শেষ হয়ে গিয়েছে। ঝগড়ার মধ্যে কুফল ছাড়া কখনোই সুফল হতে পারে না। তো ঝগড়া, এটা আমরা শুনলাম কালিম ভাই থেকে যে এটা ভালো মানুষের, ভালো ব্যক্তির বা ভালোর কাজ নয়, এটা শয়তান থেকেই শুরু হয়। শয়তান চায় না মানুষ শান্তিতে বসবাস করুক, শয়তান চায় না মানুষ সুখে থাকুক, শয়তান চায় না যে মানুষ পরিবার পরিজন নিয়ে যেন শান্তিতে থাকুক, তারা শয়তান এটাই চায় যেন তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়ে যায়। কিছু মাদানি ফুল নিব আমাদের নিজাম ভাই থেকে, এরপরে দর্শকের কল আর SMS এর দিকে আসবেন ইনশাআল্লাহ তাআলা। জি নিজাম ভাই।
জি আলহামদুলিল্লাহ কালিম ভাই, এবং আপনি এতক্ষণ ঝগড়া সম্পর্কে বললেন, আসলে বাস্তবিকই ঝগড়া এমন একটা বিষয় যার কারণে আপনার বড় ভাই ছোট ভাই ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যায়। তো এমনি ভাবে অনেক ঝগড়ার কুফল এরকম রয়েছে যে অনেক বড় নিয়ামত থেকে মানুষ
বঞ্চিত
থাকে। ফয়জানে রমজানের মধ্যে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল আলিয়া একটি হাদিস শরীফ নকল করেছেন যে হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে আসলেন যে শবে কদর সম্পর্কে বলবেন, অর্থাৎ শবে কদর কোন রাতে এটা বলবেন।
জি,
তখন তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে দুইজন মুসলমান ঝগড়ায় লিপ্ত রয়েছে।
আচ্ছা,
তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আমি এসেছিলাম তোমাদেরকে শবে কদর কোন রাত্রিতে আছে সেটা বলার জন্য। যখন অমুক ব্যক্তি ওরা ঝগড়ার মধ্যে লিপ্ত রয়েছে, এজন্য আল্লাহ তাআলা এই শবে কদরকে অনির্দিষ্ট করে দিয়েছেন, মানে গোপন করে দিয়েছেন, আর এটা প্রকাশ করা যাচ্ছে না। হাদিসের সারমর্ম এরকম। পরবর্তীতে এটার মাদানী ফুল এভাবে লেখলেন যে ঝগড়ার কুফল এটা হয়েছে যে এই ঝগড়ার কারণে, ওই দুইজন মুসলমান ঝগড়া বিবাদের কারণে আমাদের জন্য যে শবে কদর একটা নিয়ামত, হাজার বছরের ইবাদতের চাইতে ওই রাত্রির শ্রেষ্ঠ, ওই রাত্রিটাকে গোপন করে দিলেন এই ঝগড়ার।
গোপন বলতে নির্দিষ্ট তারিখে,
নির্দিষ্ট তারিখে
তাদের ঝগড়ার কারণে এটা এখন আপনার 21 তারাবি থেকে হয়ে গেছে 29 তারাবি পর্যন্ত যে কোনো রাতে।
হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছিলেন যে আমি আজকে বলে দেব যে শবে কদর কোন দিন রয়েছে, শুধু মুসলমানদের মাঝে ঝগড়া করার কারণে এটাকে অনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আসলে ঝগড়ার মধ্যে অনেক নিয়ামত থেকে বঞ্চিত হওয়ার অনেক ঘটনা এরকম রয়েছে।
রাইট রাইট, মাশাআল্লাহ। আসলে দর্শক শ্রোতা, যখন কোনো ব্যক্তি ঝগড়ায় লিপ্ত হয়ে যায় তখন কিন্তু তার রাগ, যদিও তার রাগ 0% থাকে, কিন্তু ঝগড়ার সময় তার 50-100% চলে আসে রাগ। আর এই রাগের মুখে যখন কোনো ব্যক্তি পড়ে যায়, শয়তান বলে কোনো ব্যক্তি যখন রেগে যায় তাকে আমি যেভাবে বাচ্চা ছোট মানুষ হাতে বল নিয়ে খেলা করে, রাগী ব্যক্তিকে নিয়ে আমি এভাবে খেলা করি। এই জন্য যখন রাগ আসে, ঝগড়া শুরু হলে তো মানুষের মধ্যে রাগ আসে। আমার সামনে যে ব্যক্তি, সে যদি আমাকে একটা ধমক দেয় আর আমার কাছে তাকে ধমকের চেয়েও বড় কিছু দেওয়ার সাহস, শক্তি বা সেই ক্ষমতা আমার কাছে আছে, তো তখন সে এটা প্রয়োগ করে আর তখনই তাদের মধ্যে শুরু হয়ে যায়। আর যদি কোনো ব্যক্তির রাগকে দমন করতে পারে তো তখন হয়তো বা আমার সামনে যে আছে সে আমাকে বলে চলে গেল, আমি না বলার কারণে হয়তো এখানে আর ঝগড়া সৃষ্টি হলো না। কোরআনে পাকের মধ্যে এই ঝগড়ার কুফল সম্পর্কে আল্লাহ তাবারক ও তাআলা অনেক স্থানে ইরশাদ করেছেন, আমাদেরকে সতর্ক করেছেন যাতে আমরা এই ঝগড়া থেকে বিরত থাকি আর শয়তানের এই ধোকা থেকে যেন আমরা বিরত থাকি। হাদিসে পাকের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনেক সুন্দর কিছু হাদিসে পাক এভাবে এসেছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, ইরশাদ করেছেন আমাদের জন্য যেন ঝগড়া থেকে আমরা বেঁচে থাকি। এ সম্পর্কে আমরা শুনব ইনশাআল্লাহ তাআলা মোবাইলে দাওয়াত ইসলামী থেকে। এর পূর্বে আপনাদের কিছু কল আর এসএমএস আমাদের অনুষ্ঠান ইনশাআল্লাহ আমরা নেওয়ার চেষ্টা করছি। কল চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রোগ্রামটি অনলাইনেও দেখছি মোবাইলে ফেসবুকে, তো নিয়মিত দেখি এবং আমার যারা বন্ধু বান্ধব যারা আছে আমি তাদেরকেও সকলকে আর কি দেখার জন্য আহ্বান জানাই, শেয়ার করছি। আমার যারা বন্ধু তারাও দেখছে, সকলে কমেন্ট করছে, খুব ভালো লাগতেছে। আমি চাই যে দাওয়াত ইসলামের এই বাংলা চ্যানেলটা এটা যদি এইভাবে থাকে, আশা করা যায় এতে করে কয়েকটা প্রোগ্রামে মানে অনেকে এত কিছু জানতে পারছে, শিখতে পারছে, যার জন্য সবাই আর কি তাদেরকে অনেকটা ভালো লাগতেছে, তারা কমেন্ট জানাচ্ছে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরিয়া, ধন্যবাদ ভাইজান, আপনি অনেক কিছুই বললেন, অনেকগুলো কথাই বললেন আমাদেরকে আর উৎসাহ দিলেন, শুকরিয়া আল্লাহ তাআলার। পরবর্তী কল।
রমজান আলী, নওগাঁ সাপাহার উপজেলা। মনোমুগ্ধকর চ্যানেল আপনাদের চ্যানেল, মনোমুগ্ধকর চ্যানেল, মাশাআল্লাহ, খুব ভালো চ্যানেল।
ধন্যবাদ ভাইয়া, শুকরিয়া আল্লাহ তাআলার। এক ইসলামী ভাই আমাদেরকে রাজশাহী থেকে এসএমএস করেছেন, তিনি বললেন যে আসলে সমাজের মধ্যে যে আজকাল ঝগড়া দেখা যায় এটা মনে হয় মুসলমানদের মধ্যে এক ভাইরাস রোগ সৃষ্টি হয়েছে। আরো কিছু মাদানী ফুল আপনাদের থেকে শুনতে চাই যাতে করে আমরা নিজের সমাজকে ঝগড়া থেকে মুক্ত করতে পারি, ইনশাআল্লাহ। সাথেই থাকুন ভাই, রাজশাহী থেকে আপনি এসএমএস করেছেন। আর একজন ইসলামী ভাই আমাদেরকে হবিগঞ্জ থেকে এসএমএস করলেন, তিনি বললেন মানুষ যে সময় ঝগড়ার মধ্যে লিপ্ত হয় এই ঝগড়াগুলো ঘন্টার পর ঘন্টা চলতে থাকে, যদিও ঝগড়া শেষ হয়ে যায়, দুই পক্ষ দুই দিকে চলে যায়, কিন্তু তাদের মনের মধ্যে দুই চার পাঁচ দিন এমনকি মাস বছর ধরেও এই ঝগড়ার যে এক কাল আগুন এটা জ্বলতে থাকে। আসলে কি বাস্তব বলেছেন আপনি, শিওর বলেছেন? এটা ঝগড়া কিন্তু বেশি সময় নয়, হয়তো এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা ঝগড়া হয় মানুষের সাথে, কিন্তু এই ঝগড়া হওয়ার পরে দুই পক্ষ তো দুই দিকে চলে যায়, কিন্তু তাদের মধ্যে এটা তিনি লেখলেন যে এটা কাল আগুন, দুই পক্ষের মনের মধ্যে এই কাল আগুন, কারোর মধ্যে দুই চার পাঁচ ঘন্টা, কারোর মধ্যে একদিন, কারোর মধ্যে এক মাস, কারোর মধ্যে এক বছর ধরে জ্বলতেই থাকে, যতক্ষণ পর্যন্ত এই ঝগড়ার প্রতিশোধ সে নিতে না পারে। আসলে আফসোস লাগে, আজ মুসলমান এক মুসলমান অপর মুসলমানকে যে ক্ষমা করবে, ক্ষমা করার যে এক ইসলামের মধ্যে যে ক্ষমা করার এক সুন্দর দৃষ্টি রয়েছে আমাদের না, ক্ষমা যে করব মুসলমানকে, সেই ক্ষমার এক আলামত কোথায় গেল আমাদের? আজ ঝগড়া হয়েছে তো তার বিষয়ে আমি মনের মধ্যে এমন কিছু গেঁথে নিয়েছি যে যতক্ষণ পর্যন্ত দ্বিতীয়বার তাকে এই জবাব দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত আর মনটা শান্তি হচ্ছে না। আসলে আপনি ভালো লিখেছেন, দোয়া করি যাদের মনের মধ্যে এরকমের হয়, যারাই ঝগড়ার মধ্যে লিপ্ত হই, আমরা যেন সাথে সাথে ভুলে যাই আর চেষ্টা করি যেন ঝগড়ায় লিপ্ত না হওয়া, ঝগড়া না করার জন্য। আরেকজন ইসলামী ভাই তিনিও রাজশাহী থেকে আমাদেরকে লিখলেন, তিনি বললেন যে যখন ঘরের মধ্যে ঝগড়া হয় সবচাইতে বেশি দুঃখ লাগে এই জায়গাতেই, যে যখন ঘরের মধ্যে ঝগড়া হয় তখন মা বাবার সাথে যদি ঝগড়া হয় তো তারা নিজেদের মধ্যে কথা বলা বন্ধ করে দেয়, আবার যদি ভাই বোনের মধ্যে ঝগড়া হয় তো তারাও নিজেদের মধ্যে কথা বলা বন্ধ করে দেয়, রাগ করে, মাসের পর মাস পার করে দেয়, এমনকি ভাই বোন আলাদা হয়ে যায়, মা বাবা আলাদা হয়ে যায়। এই বিষয়ে কিছু মাদানি ফুল দিবেন ইনশাআল্লাহ। কালিম ভাই আর নিজাম ভাই থেকে বিষয় শুনবো, কেননা একসাথে বসবাস করতে গেলে, একসাথে থাকতে গেলে মানুষের মধ্যে কিছু না কিছু হয় এরকমের, তাই বলে যে মাস পার করে দেব, কথা বলবো না, তাই বলে যে একের থেকে অপর মুখ ফিরিয়ে নিব, তাই বলে যে সংসার আলাদা হয়ে যাবে, রান্নাবান্না আলাদা হয়ে যাবে, এটা তো ঠিক না। হ্যাঁ, এক জায়গার মধ্যে বসলে, এক জায়গার মধ্যে থাকলে হয়তো বা আপনার আমার চিন্তাধারা এক লেভেলের না, আপনার আমার মন মানসিকতা এক রকমের না, হয়তো বা মিলবে না, তাই বলে যে এত দূর চলে যাবে এটা তো ঠিক না। আরো কিছু এসএমএস পড়ি, এরপর ইনশাআল্লাহ তাআলা আসবো আমাদের কালিম ভাইয়ের কাছে। একজন ইসলামী ভাই আমাদেরকে এসএমএস করলেন, তিনি বললেন যে অনেক সময় ঝগড়া হয়ে যায় আর এই ঝগড়া থেকে বিরত থাকতে গিয়ে অনেক পরীক্ষার মধ্যে পড়ে যাই। দেখা গেছে চুপ থাকলেও সমস্যা, আবার উত্তর দিলেও এখানে ঝগড়া বেড়ে যায়। তো এই মুহূর্তে কি করতে পারি? ইনশাল্লাহ সাথেই থাকুন, সব মাদানী ফুলি আমরা শুনবো আজকে, দীর্ঘ সময় আপনাদের সাথে থাকবো, আজকের এই বিষয় নিয়ে আলোচনা আমরা শ্রবণ করবো। কালিম ভাই,
আসলে আপনি যখন বলছিলেন জাকির ভাই, তখন আমার একটি হাদিস মনে পড়ে গেল।
জি জি অবশ্যই,
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি।
জি,
যে প্রকৃতপক্ষে মুসলমান সেই ব্যক্তি যার জবান,
জি,
যার মুখ এবং যার হাত দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে। তারপরে বোঝা গেল যে মুখ এবং হাত আমাদের অনেক আমাদের জন্য ইম্পর্টেন্ট জিনিস। আমরা যদি এই মুখ আর আমাদের হাতকে যদি সংযত রাখতে পারি না জাকির ভাই, তাহলে কোনো ঝগড়াই হবে না,
ঝগড়াই হবে না, রাইট?
আমরা যদি গবেষণা করে দেখি, আলোচনা করে দেখি, বা আমরা সমাজের মধ্যে যদি একটি আমরা যদি একটু দেখি যে ঝগড়াটা হয় কেন, দেখা যায় মুখের কারণে হয়, হাতের কারণে হয়, আর বেশিরভাগ মুখের কারণে
হয়।
আপনি যাচ্ছেন রাস্তা দিয়ে, হেঁটে কোন মানুষের সাথে ধাক্কা লেগে গেল, তো যার সাথে ধাক্কা লেগেছে সে কি বলছে, কি রে অন্ধ নাকি দেখতে পারস না? তো আরেকজন কি বলছে, বলে আপনি অন্ধ নাকি, আপনি দেখছেন না যে আমার চোখ আছে?
মুখে মুখে শুরু হয়ে গেল,
তখন মুখে মুখে শুরু হয়েছে, তুমি এত বড় কথা বলতে পারলে, তুমি ধাক্কাও দিয়েছ,
আবার উল্টা তর্ক করছো,
আমার সাথে তর্ক করছো, এই একটা হাত দিয়ে আঘাত করলো, লাস্টে আবার দেখা যায় ওই দুজনের মধ্যে ঝগড়া হয়েছে। আবার তারা কি করে, আবার তার এলাকার তারা গুন্ডা মাস্তানকে নিয়ে আসে, আবার এরা তারা এসে একে মার দেয়, আবার পরবর্তী পর্যায়ে এ আবার গুন্ডা মাস্তানকে নিয়ে আবার তার এলাকায় গিয়ে তাকে মারে, এভাবে দেখা যায় একটা খুব বড় পর্যায়ে একটা ঝগড়া লেগে যায়। তো ঝগড়া তখনই শেষ হয়ে যেত যখন ধাক্কা লেগেছিল, ও সরি ভাই আমি দেখি না,
একটু ক্ষমা চেয়ে নি,
একটু যদি ক্ষমা, একটু মুচকি যদি হাসি দিয়ে দিত,
রাইট,
যে বা আপনি হোটেলে গেলেন, ও ওয়েটার আসলো, ওয়েটার যখন গ্লাসে পানি রাখছে, পানি সে এমন ভাবে জোরে রেখে দিল, গ্লাসের পানিটা উঠছে আপনার গায়ে পড়ে গেল। এখন যিনি খাবার জন্য এসছে তার এমন রাগ চলে আসছে, দিয়ে দিল একটা থাপ্পড়, কিন্তু সেখানে যেহেতু একটু মুচকি আসি দিত যে থাক ভাই এভাবে হতেই পারে, কোন মুসলমান ইচ্ছাকৃত ভাবে তো কারো গায়ে পানি ফেলবে না,
কষ্ট দিবে না, এটা তো জানা,
কোনো কষ্ট দিবে না, এটা মিস্টেক হয়ে যেতে পারে,
হয়ে যেতে পারে।
তো আমরা যদি ক্ষমা প্রদর্শন করা যদি শিখে যাই না জাকির ভাই, তো ইনশাআল্লাহ তো কোনো ঝগড়াই হবে না,
রাইট রাইট।
তারপর আমাদের সমাজে যে ঝগড়া হয় এর কারণ কি, এর কারণ যদি আমরা পর্যালোচনা করি তো দেখব যে এর কারণের মধ্যে চলে আসবে চুগলি, গিবত, হিংসা,
রাইট,
বিদ্বেষ। যেমন একটা উদাহরণ দিই, চগলখড়ির একটা উদাহরণ দিই জাকির ভাই, যে চগলখড়ি এমন একটা মানে খারাপ অভ্যাস মানুষের মাঝে বিরাজমান করে যার কারণে পুরো পরিবার ধ্বংস হতে পারে, সমাজ ধ্বংস হতে পারে, রাষ্ট্র ধ্বংস হতে পারে,
রাইট?
একবার এক আগেকার যুগে গোলাম বিক্রি হতো, তো ওই গোলাম বিক্রেতা যখন সে গোলাম বিক্রি করলো, তো যে ক্রেতা ছিল তাকে সে বললো যে আমি গোলামটা তো বিক্রি করে দিলাম, তবে হ্যাঁ আমি এর একটা কুঅভ্যাস তোমাকে বলে দিই।
আচ্ছা,
এর কুঅভ্যাস কি? জি বলো, এর কুঅভ্যাসটা হচ্ছে কি, চগলখড়ি করা, বলে চগলখড়ি করে। তো ক্রেতা বললো কি, কোনো সমস্যা নাই, এটা তো সামান্য একটা ব্যাপার, আমি এটা সামলাই নেব। তো ওই চগলখড় বাসায় গেল, তার তো কাজই চগলখড়ি করা। এবার দেখেন জাকির ভাই সে পরিবারকে কিভাবে ধ্বংস করে ফেললো। ওই চগলখোর ওই তার মালিকের স্ত্রীকে গিয়ে বলল, আরে তুমি জানো তোমার স্বামী অন্য একটা বিয়ে করবে, অন্য কারোর সাথে তার সম্পর্ক আছে, সে বিয়ে করতে যাবে। তাই তাহলে কি করতে হবে? এখন স্ত্রী লোক টেনশনে পড়ে গেল, তাহলে কি করা যায়? বলে আমার কাছে সমাধান আছে। কি সমাধান? সমাধান হচ্ছে এটা যে তুমি রাতে কই রেজার নিয়ে গিয়ে তোমার স্বামীর একটু একটু দাড়ি কেটে নিয়ে আসবা।
আচ্ছা,
তারপর তোমাকে আমি সমাধান বলে দেব। এদিক চগলখোর তার স্বামীকে এসে কি বলল, আরে তুমি জানো তোমার স্ত্রী অন্য কারোর সাথে সম্পর্ক আছে, অন্য পর পুরুষের সাথে সম্পর্ক, আর সে চায় কি তোমাকে হত্যা করে দিতে?
ছুরি নিয়ে আসবে।
তাই তো, যদি বিশ্বাস না হয়
রাতে একটু সাবধান,
আজকে রাতে আপনি বিছানায় দেখবেন, সে হয়তো আপনাকে হত্যা করার জন্য আসতে পারে। তো এ তো ছটপট ছটপট করছে, বিছানায় ঘুমিয়ে গেল, কিন্তু মানে ঘুমের ভান ধরে ঘুমিয়ে আছে যে স্ত্রী যখন আসবে তখনই তাকে ধরব। এ যখন ওর স্ত্রী তো আসছে ওই একটু দাড়ি কাটা কেটে নেওয়ার জন্য, যে সমাধানটা খুঁজবে, তো রেজার নিয়ে যখনই আসছে যে দাড়িটা কাটবে, স্ত্রী হ্যাঁ তাই তো তোমাকে হত্যা করার জন্য আসছে,
যা শুনেছি সত্যি শুনেছি,
হ্যাঁ স্বামী জাগ্রত হয়ে তাকে সাথে সাথে কি হত্যা করে ফেললো। যখন এই কথাগুলো সমাজে ছড়িয়ে পড়লো, শেষ পর্যায়ে ওই স্ত্রীর ওই লোকটা ওই মহিলার ওই আত্মীয় স্বজন এসে কি করলো, এদেরকে কি করলো, স্বামীকে মেরে ফেললো। পরবর্তী পর্যায়ে একটা বিরাট আকার একটা ঝগড়া সৃষ্টি হয়ে গেল। তার মানে কি বোঝা গেল জাকির ভাই, যে চুগলখড়ি এমন একটা মানে জঘন্য একটা কাজ, এমন একটা খারাপ একটা অভ্যাস, যার কারণে একটা পরিবার ধ্বংস হতে পারে,
একটা সমাজ ধ্বংস হয়ে যায়,
একটা সমাজ একটা ধ্বংস হয়ে
যায়, বড় বড় দুর্ঘটনা ঘটে যায় শুধু এই চুগলখড়ির কারণে। আমি একটা মেশাল দিই আপনাকে, যেমন আমার হাতে একটা কিতাব আছে, আমি একটা বই আছে এখানে, তো আমি এটা পড়তেছি হয়তো বা জ্ঞান অর্জন করার জন্য, কিছু জানার জন্য, কিছু শেখার জন্য। এখন আমার এই ইসলামী ভাই দেখলো যে কিতাবের হেডলাইনে লেখা এমন একটা নাম যেটা আমি না পড়া উচিত ছিল, এখন সে কি করলো, এটা গিয়ে যদি আপনাকে বললো আরে জাকির ভাইকে দেখেছি ওই কিতাবটা পড়তেছে, এটা ঠিক করলো, ইনি এই কিতাবটা পড়তেছে, আচ্ছা ইনি যদি এটা দেখে বুঝতে পারে যে কিতাবটা পড়া আমার জন্য ঠিক হয়নি, নিজাম ভাই আমাকে বলুক ডাইরেক্ট সরাসরি, জাকির ভাই এই কিতাবটা আপনার পড়া ঠিক নাই, কিতাবটা ভালো না, এই বইটার মধ্যে এত এত খারাপ জিনিস রয়েছে, এটা আপনি পড়েন না, কিন্তু সে কি করলো, এটা কি আপনাকে লাগালো, আপনার সাথে আমার ভালো সম্পর্ক, আপনার মধ্যে তখন আমার প্রতি ঘৃণা সৃষ্টি হয়ে গেল, আরে জাকির ভাইকে তো অনেক ভালো জানতাম, সে এই কাজটা কিভাবে করলো, এরকমের অন্যায়টা এইভাবে এইসব বই পড়ে, মানে মানে মানুষের মধ্যে এই যে এরপরে সুসম্পর্ক নষ্ট হয়ে গেল, এরপরে জানি না এর কারণে আপনার মনের মধ্যে বা আরেকজনের মনের মধ্যে অনেক বড় ধরনের দুশ্চিন্তা বা কুধারণা চলে আসে যে এই ব্যক্তির দ্বারা, দেখুন আজ রাগ করে না ঝগড়া করে, আজ আমি যে ঝগড়া করলাম হয়তো বা একটা মোবাইল ফোনের জন্য, হয়তো বা দুই চার পাঁচ হাজার টাকার জন্য ঝগড়া বেজেছে, না হয়তো একটা ছোট কথার জন্য, আর না হয়তো লেখাপড়া নিয়া, আর না হয়তো মা বাবা নিয়া, যে কোনো বিষয় এমন একটা বিষয় আপনার সামনে চলে এসেছে যেটার কারণে আপনি কারোর সাথে ঝগড়ায় জড়িত হয়েছেন, আচ্ছা এমন পর্যায়ে চলে গিয়েছে ঝগড়া করে করতে গিয়ে হয়তো বা দুইজনের মধ্যে এমন ঝগড়া হয়েছে যে আপনি তার সাথে ওই উপস্থিত সময় হেরে চলে আসছেন, আপনি কি করছেন, এখানে কিছু মাদানী ফুল আমি দেওয়ার চেষ্টা করছি, যে যখন উপস্থিত পর্যায়ে আমি হেরে চলে আসলাম, গিয়ে নিজের বেস, নিজের এলাকার, নিজের গ্রামের, নিজের মহল্লার বড় ভাইদেরকে বিচার দিলাম, তাদেরকে বললাম যে ওই এলাকায় একটা ছেলের সাথে আমার সাথে এরকমের ঝগড়া হয়েছে, বড় ভাইরা যারা এই মুহূর্তে আমাকে শুনছেন, আপনি বড় ভাই, আপনি এলাকার মান্যগণ্য ব্যক্তি, আপনাকে আপনার ছোট বেজ যে আছে আপনাকে মানে, তাদের সমস্যার কথা এসে আপনাকে বলে, আপনি একটু চিন্তা করুন তো, যখন কেউ এসে আপনাকে বলে যে ওই মহল্লার ওই এলাকার ওই বেজের ওই ক্লাসের কোনো ছাত্রের সাথে আমার ঝগড়া হয়েছে, আমি তার সাথে পারিনি, সে আমাকে মার দিয়েছে, বা আমি তার সাথে উপস্থিত ঝগড়ায় হেরে এসেছি, তখন আপনি বড় ভাইয়ের কি করা উচিত ছিল সেখানে, একটু চিন্তা করি, করা উচিত কি ছিল আর আমরা করছি কি, উল্টা হয়ে যায়, তখন বড় ভাইরা রেগে চলে যায় সেখানে, গিয়ে ওই অবস্থাতেই ওই ছেলেটাকে গিয়ে মারধর করে আর তাকে পিটায়, তাকে নিয়ে বিভিন্ন ধরনের কাজ তখন শুরু হয়ে যায়। কিন্তু বড় ভাই যদি আপনি হয়ে থাকেন না, যদি সমাজের মধ্যে আপনার আপনাকে যদি কোনো ব্যক্তি বড় ভাই হিসাবে মানে, আপনাকে যদি গণ্যমান্য ব্যক্তি হিসাবে মানে, তবে আপনার আর আমার দায়িত্ব সেখানে দুইজনার মধ্যে মীমাংস করে দেওয়া, দুইজনার মধ্যে সমাধান করে দেওয়া, দুইজনার মধ্যে যাতে করে মিল মহব্বত হয়ে যায়, এই ঝগড়াটা যেন দূর হয়ে যায়। কিন্তু আফসোস লাগে ওই সকল বড় ভাইদের প্রতি, যাদের কাছে আমি গেলাম আমার সমস্যা নিয়ে, আমি গেলাম বিপদে পড়ে, বলে ভাই এই সমস্যা হয়েছে, ঝগড়ার মধ্যে আমরা লিপ্ত হয়ে গিয়েছি, কি করা যায়, বড় ভাই তো বড় ভাই নয়, সে যেন অনেক বড় এক কি বলবো, এখন এটা করিয়েন না কখনো, যদি আপনি ভালো কিছু করতে চান না তো তাদের মধ্যে একটু মীমাংস করে দেন, তাদের ঝগড়াটা দূর করে দেন, এমন করিয়েন না যে আপনার কারণে অন্য মা সারা জীবন কান্না করবে, এমন কাজ করিয়েন না, আপনার জন্য আপনার কুপরামর্শের জন্য একজন বাবা সারা জীবন তার সন্তানের জন্য কান্না করবে? হ্যাঁ, আপনি তো করেছেন, আপনি একটা কুপরামর্শ দিয়েছেন, হয়তো বা ছেলেরা রেগে গিয়ে ওই ব্যক্তির হাত কেটে দিয়েছে, আপনার কুপরামর্শের কারণে ছেলেরা গিয়ে তার মাথা উড়িয়ে দিয়েছে, হয়তো বা তার মগজ উড়িয়ে দিয়েছে, আর এ কারণে তার বাবা মা সারা জীবন কান্না করবে আর সারা জীবন আপনাদের জন্য অভিশাপ দিতে থাকবে, এমন জন্য আমরা না
করি। ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জি
ইরশাদ করেছেন যে এটা কিয়ামতের আলামত আর কি, যে এমন এক সময় আসবে যে মানুষ মানুষকে হত্যা করবে, কিন্তু এর কারণ অজানা থাকবে, কেউ জানবে না যে কি জন্য হত্যা করে দিয়েছে, সামান্য একটু বিষয় নিয়ে কি করে ফেলে, হত্যা করে ফেলে। আসলে মানুষ নিজেকে অনেক যারা অনেকে যারা নিজেকে অহংকার মনে করে, আমার খুব শক্তিশালী, আমি খুব বডি বিল্ডার, খুব আমি শক্তিশালী, আমি তো মারতে পারি, আমার কাছে অস্ত্র আছে, আমার কাছে লাঠি আছে, আমার কাছে আমার বন্ধু বান্ধব আছে, আমার ক্ষমতা, আমার আমি খুব গণ্যমান্য ব্যক্তি, আমার পয়সা আছে, আমার অর্থ আছে,
আমাকে সবাই চিনে,
আমাকে সবাই চিনে, আমাকে ভয় পায়। তো আরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন যে খুলিকাল ইনসানু দুআইফা, যে আল্লাহ তাআলা মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন, মানুষ আসলে দুর্বল,
আসলে দুর্বল।
দেখেন না নমরুদ কত বড় বাদশা ছিল সে, কিন্তু কি হলো, সামান্য একটা মশার কামড়ের সাথে তার মৃত্যু হয়েছে। মানুষের যদি একটু মাথা ব্যথা যদি শুরু হয়ে যায় নিজাম ভাই, মানুষ সহ্য করতে পারে না, যে সে মনে করে কি যা মাথা ব্যথা যদি না হয়, আমার কান ব্যথা হতো তাহলে ভালো হইতো,
একটু একটু সুস্থ পেতাম মনে হয়,
কিন্তু কান ব্যথা যখন শুরু হয়ে যায় সে চিন্তা করতো একটু মাথা ব্যথা হলে ভালো হইতো। মানুষের হাত যদি ভেঙে যায়, ও হাত ভেঙে গেছে, আমি কোনো কাজই করতে পারছি না, হাত না ভেঙে আমার যদি অন্য একটা যদি রোগ চলে আসতো তাও আমি সহ্য করতে পারতাম।
প্রকৃতপক্ষে রোগ যেটা হয় সেটাতেই দুঃখ কষ্ট আছে, আর ঝগড়ার আরেকটা মূল কারণ হচ্ছে সম্পদের লোভ,
সম্পদ
বিশেষ করে এটা নিয়ে বেশি ঝগড়া হচ্ছে এখন, সম্পদের লোভ এমন ছড়াছড়ি হচ্ছে যে ভাইয়ে ভাইয়ের সাথে ঝগড়া। আমার একটি জানা ঘটনা, ছোট ছিলাম ওই সময়,
আচ্ছা
নিজে দেখেছি যে এই যে প্রথমত ঝগড়ার সময় রাগ আসে, তো রাগকে কন্ট্রোল করতে না পারে গালি গালাজ শুরু করে দেয়, তারপরে হাতাহাতি মারামারি এভাবে। যে হাদিসে পাকের মধ্যে এসেছে বড় ভাইকে শ্রদ্ধার ব্যাপারে, যে বড় ভাই বাবার সমতুল্য, বাবার মতো তাকে শ্রদ্ধা করো। কিন্তু আমি এরকম একটা ঘটনা দেখেছি ছোটবেলায়, যে বড় ভাইকে ছোট ভাই লাকড়ি আছে না, লাকড়ি দিয়ে মার দিয়েছে। তো ওই সময় ছোট ছিলাম, প্রতিবাদ করতে পারি না, এখন যেহেতু আজকে বিষয়টা চলে আসছে এটা এই জন্য মনে পড়লো। যে জায়গার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে বড় ভাইকে বাবার সমতুল্য মনে করো, বাবার মতো শ্রদ্ধা করো, সেই জায়গার মধ্যে বড় ভাইকে মারা ঝগড়া করা এটা কেমন একটা বড় ধরনের অপরাধ।
একটা তো আছে আপন বড় ভাই, তাকে সম্মান শ্রদ্ধা, তাকে যে পজিশনে সে আছে তাকে ওই পজিশনের দৃষ্টিতে আমাকে দেখতে হবে। একজন সাধারণ মানুষ, একজন সাধারণ মুসলমান, আমার পাশের এক ভাই, আচ্ছা বলুন তো সে যে আমার সাথে অপরাধ করেছে, তার সাথে যে বিষয়টা নিয়ে আমার সাথে ঝগড়া হয়েছে, এটাতে এতই বড় হয়ে গিয়েছে যে তাকে আমি ক্ষমা করতে পারলাম না, তাকে আমি ক্ষমার দৃষ্টিতে দেখতে পারলাম না। কালিম ভাই এমন কি করেছে সে, না হয়তো সে আমাকে একটু গালি দিয়েছে, তার অভ্যাসে পরিণত এটা গালি দেওয়া, না হয়তো সে আমাকে ধমকি দিয়েছে, এটা কি আমরা পারি না ক্ষমা করে দেওয়ার জন্য? এমন অপরাধী করেছে তাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে, তার গায়ে হাত দিতে হবে। আচ্ছা এই হাতটা কি আল্লাহ তাবারক তাআলা নিয়ামত দিয়েছে কোন মুসলমানের দিকে উঠানোর জন্য? না,
এই কথা শুনে জাকির ভাই আমার ওই হাদিসে মোবারকা মনে পড়ে গেল যে কিয়ামতের দিন দুজন ব্যক্তি কি আনা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, তো একজন অপরজনের বিষয়ে কি করবে, নালিশ করবে, একজন জালিম হবে আর একজন কি হবে, মজলুম।
জি,
তো যে মজলুম ব্যক্তি হবে সে বলবে যে ইয়া আল্লাহ, যে আমার প্রতি জুলুম করেছিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই তার জালিম ব্যক্তির পুণ্য ওই মজলুম ব্যক্তি দিয়ে দেবেন। যখন ওই জালিম ব্যক্তির কাছে আর কোনো পুণ্যই থাকবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন এখন বলো কি করা যায়, তখন ওই মজলুম ব্যক্তি বলবে যে আল্লাহ আমার গুনাহগুলো তার কাছে দিয়ে দেন, তার তার আমল নামে দিয়ে দেওয়া হোক। তো তার গুনাহ কাকে দিয়ে দেওয়া হবে, ওই জালিম ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। তারপরও মানে সে যে যত বেশি জুলুম করেছিল তার সমপর্যায়ে, তো এখন কি করা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে এক কাজ করো, তুমি তোমার ভাইকে ক্ষমা করে দাও। বা ঘটনাটি এরকম যে আল্লাহ সুবহান তাআলা কি করবেন, একটা স্বর্ণের একটা শহর দেখাবেন, সেখানে স্বর্ণের প্রাসাদ, কি সুন্দর হবে সেই প্রাসাদ গুলো স্বর্ণের, চিন্তা করে দেখেছেন? তো আল্লাহ তাআলা দেখাবেন, দেখো এই স্বর্ণের প্রাসাদ। তো ওই মুসলিম ব্যক্তি বলবে, আল্লাহ এই প্রাসাদ এই শহর এগুলো কার জন্য? যারা তার ভাইকে ক্ষমা প্রদর্শন করে দেবে এই শহরটা হচ্ছে তার জন্য। তো সে বলবে কি, আল্লাহ আমি আমার এই ভাইকে কি করে দিলাম, ক্ষমা করে দিলাম। তো দেখেন আমরা যদি এই হাদিসও যদি আমরা আলোচনা আমরা পড়ি, তাহলে হাদিসের মধ্যে জানা যায় যে ক্ষমা প্রদর্শনের কত গুরুত্ব রয়েছে। যে আল্লাহ তালা কি করবেন, যে তার ভাইকে ক্ষমা করে দেবে, আল্লাহ তালা কি তাকে ওই স্বর্ণের শহর দিয়ে দিলেন তার জন্য, কেমতের দিন এমন অবস্থা হবে। আর আপনি যে এই কথা বলছিলেন যে আমরা যাদেরকে প্রধান মনে করি, যার কাছে আমরা সালিশের জন্য যাই, যার কাছে আমরা ওই ঝগড়া সমাধানের জন্য যাই, যারা যাদেরকে আমরা বড় ভাই হিসেবে জানি, যাদেরকে সমাজের একটা কর্তা ধর্তা হিসেবে জানি, গ্রামের মাতবর হিসেবে জানি, যারা ঝগড়া আবার কি করে মীমাংসা করে, তাদের উচিত কি ঝগড়াটাকে কি সমাধান করে দেওয়া, যাতে করে তারা ঝগড়া না করে। আমরা যদি আমাদের বুজুর্গানের দিনের জীবন যদি পর্যালোচনা করি, আমরা দেখব যে দুজন ভাইয়ের মধ্যে কিভাবে তারা ঝগড়া সমাধান করে দিতেন, কেমনে করে দিতেন। দেখেন যে ইহয়াউল উলুমের তৃতীয় খণ্ডের 362 নং পৃষ্ঠায় রয়েছে যে হযরত সাইয়্যিদুনা সালিম বিন কুতাইবা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন যে হযরত বশির বিন উবাইদুল্লাহ বিন আবু বকর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমার পাশ দিয়ে যাওয়ার সময় বললেন যে আপনি এখানে কেন বসে আছেন? তো আমি আরজ করলাম একটি ঝগড়ার কারণে যা আমার এবং আমার চাচাতো ভাইয়ের মাঝে হচ্ছিল। তো ওই আল্লাহর ওলি বললেন যে তিনি বললেন আমার প্রতি আপনার পিতার কিছু করুণা রয়েছে এবং আমি চাই যে তার বদলা দিয়ে দিই। অতঃপর তিনি বলতে লাগলেন আমি ঝগড়ার চেয়ে বেশি কোনো বিষয়কে দিন ধ্বংসকারী, মনুষ্যত্বকে নিশ্চিন্নকারী, আনন্দে নিঃশেষকারী এবং মনকে ব্যস্তকারী আর দেখিনি। এ কথা শুনে আমি যাওয়ার জন্য দাঁড়ালাম, তখন আমার চাচাতো ভাই বলল কি হলো? আমি বললাম যে আমি তোমার সাথে ঝগড়া করব না। সে বলল তবে তুমি জেনে গেছো যে আমি সত্যের উপর প্রতিষ্ঠিত?
আচ্ছা।
আমি বললাম না, কিন্তু আমি নিজেকে এর থেকে বাঁচাতে চাই। সে বলল আমি তোমার কাছ থেকে কিছুই চাই না। যে বস্তু নিয়ে ঝগড়া হচ্ছিল সে এখন কি বলছে?
আমি কিছু
চাই না। যে জিনিস নিয়ে তাদের মাঝে ঝগড়া চলছিল তা তার দিকে বাড়িয়ে দিয়ে বলতে লাগলো এটা তোমার, সে নিজে দিয়ে দিল।
সুবহানাল্লাহ।
তো বুঝা গেল প্রিয় সাহেব ভাইরা যে আমাদের বুজুরগানের দিন কি করতেন, যে তাদের সামনে হাদিস পেশ করে দিতেন, কোন একটা এমন একটা নসিহতপূর্ণ একটা কথা বলে দিতেন যে দুজনের মাঝে গিয়ে যেত
আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও এমন চারটি বাণী আমাদের জন্য ইরশাদ করে গিয়েছেন। আজ যদি আমরা শুনি, হয়তোবা যাদের মধ্যে ঝগড়ার অভ্যাস বা ঝগড়া করার মতো রোগ রয়েছে, এ সকল ইসলামী ভাইরা আমরা হয়তোবা নিজেকে ঝগড়া থেকে বাঁচাবো। নাম্বার এক, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যা বুখারী শরীফের মধ্যে এই হাদিসটি রয়েছে, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে অপছন্দনীয় ব্যক্তি সেই যে অনেক বেশি ঝগড়াটে, আল্লাহ তাআলার দরবারে ওই ব্যক্তি অপছন্দনীয়। নাম্বার দুই, যে ব্যক্তি অহেতুক ঝগড়া করে সে সর্বদা আল্লাহ তাআলার অসন্তুষ্টিতেই থাকে, এমনকি তাকে ছেড়ে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে ঝগড়া থেকে বাঁচার তৌফিক দিক। নাম্বার তিন, কোন সম্প্রদায় ঝগড়া করার বদ অভ্যাস ছাড়া অন্য কোনো কারণে হেদায়ত প্রাপ্ত হওয়ার পর পথ ভ্রষ্ট হয়নি, অর্থাৎ যারাই পথ ভ্রষ্ট হয়েছে হেদায়ত পাওয়ার পরে তা হয়েছে ঝগড়া করার কারণে। আর নাম্বার চার, বান্দা ইমানের হাকিকতে ততক্ষণ পরিপূর্ণতায় পৌঁছাতে পারবে না যতক্ষণ সে সত্যের উপর প্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও ঝগড়া করা থেকে বিরত থাকবে না। আসলে দর্শক শ্রোতা, এই যে চারটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দর বাণী, আমরা যেন এগুলো মনে রাখি, স্মরণ রাখি আর মানুষের সাথে ঝগড়া করা থেকে বিরত থাকি। দর্শকের আরো কিছু কল আমরা নেই, এরপর ইনশাআল্লাহ তাআলা আবার আসবো। নিজাম ভাই থেকে কিছু মাদানী ফুল শ্রবণ করবো। আচ্ছা, ফেসবুক পেজের মধ্যে এক ইসলামী ভাই কমেন্টস করেছেন, মোহাম্মদ খোকন হোসাইন জামিল, তিনি বললেন আমাকে একটি কিরাত শুনিয়ে দিন। খোকন হোসাইন জামিল ভাই আমাদেরকে কিরাত শুনতে চেয়েছেন, কল এসএমএস এর পর ইনশাআল্লাহ কারি সাহেব থেকে আমরা তেলাওয়াত শ্রবণ করব। যদি জামিল ভাই কোন তেলাওয়াত শুনবেন তাও বলে দিতেন, তবে ইনশাআল্লাহ ওই সূরা থেকে তেলাওয়াত শোনাতাম আমরা। কল চালিয়ে দিন।
মোহাম্মদ আব্দুল্লাহ, আমি এখন আছি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ। হুজুর, আমরা যেটা বলতে চাচ্ছি আর কি, আপনার যে কুফল এ সম্পর্কে আলোচনা হচ্ছে, আমাদের এখন কথা হলো যে আমাদের জমি যদি কেউ আত্মসাত করে নেয়, আর সেই জমি যদি আমরা ছাড়াতে যাই, ছাড়াতে যাওয়ার জন্য যদি ঝগড়া লাগে, ঝগড়া যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, এটা কি ভালো না মন্দ?
আচ্ছা, শুনবো আমরা এ বিষয়েও আলোচনা, অবশ্যই শুনবো, কিছু মাদানি ফুল আমরা শ্রবণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরবর্তী কল।
মুসলমান ব্রাহ্মণ বাড়িয়া, যে ঝগড়া যে গালাগালি করে এটা গুলো কি ঠিক?
হ্যাঁ, ঝগড়া বাজলেই যে গালাগালি করে এটা কি, অবশ্যই আমরা শুনবো। একজন ইসলামী ভাই এসএমএস করলেন আমাদেরকে, তিনি বললেন যে ঝগড়ার কারণে রাগ হয়ে বন্ধুকে বন্ধু খুন করে, এটা বাস্তব, অনেক সময় এরকমের হয়ে যায়। কিন্তু আসলে বলেন এটা কি করা ঠিক হবে? কখনোই ঠিক নয়। আর একজন ইসলামী ভাই আমাদেরকে এসএমএস করলেন ব্রাহ্মণ বাড়িয়া থেকে, তিনি লিখছেন যে আজকাল তো ঝগড়া এমন একটি বিপদ আমাদের সামনে, মা সন্তান ঝগড়া করে, বাবা সন্তান ঝগড়া করে, ভাই ভাই ঝগড়া করে। তিনি দেখলেন এর থেকে বাঁচার খুব সুন্দর একটি উপায়, দাওয়াত ইসলামের সাথে মাদানী কাফলায় সফর করা আর মাদানী চ্যানেল দেখা। সুবহানাল্লাহ, আসলে যে ইসলামী ভাই আর যারাই দাওয়াত ইসলামের মাদানী কাফলায় সফর করবেন, তাদের মধ্যে থেকে ইনশাল্লাহ এই ঝগড়ার মতো খারাপ অভ্যাস দূর হয়ে যাবে। আর মাদানী চ্যানেলও দেখুন সবসময় ইনশাল্লাহ, এখানেও ঝগড়ার কুফল নিয়ে আর এভাবে যত বিষয়গুলো রয়েছে এগুলো নিয়ে আলোচনা করা হয়, আর আমরা এখান থেকে শিখতে পারবো ইনশাআল্লাহ তাআলা, আর এখান থেকে আমরা শিখেই নিজেকে বাঁচাতে পারবো। আচ্ছা কারি সাহেব, হুজুর এক ইসলামী ভাই কমেন্টস করেছিলেন, কিরাত শুনবেন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين آمنت بالله صدق الله العظيم
অনেক বেশি ঝগড়া সৃষ্টি হয়। আচ্ছা দেখুন তো, ইসলামের মধ্যে পদ মর্যাদা নিয়ে কোন ঝগড়া ফাসাদ আছে কিনা? আজ যদি আমরা দাওয়াত ইসলামীকে দেখি না, আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর মধ্যে কোন পদ স্থান তার এরকমের কিছু পাওয়া যায় না। আর যে নিগরানে কাবিনা আছে সেও মসজিদে দরজ দিচ্ছে, আর যে জেলি জিম্মাদার আছে একটা মসজিদের জিম্মাদারিতে আছে সেও দরজ দিচ্ছে, আর যে ইসলামী ভাই মাদানী চ্যানেলে বয়ান করছে সেও মসজিদে দরজ দিচ্ছে, আর যে পুরো বিডি ছাতার জিম্মাদার আছে সেও মসজিদে দরজ দিচ্ছে। এখানে কোনো ভাগাভাগি বা বড় জিম্মাদার বড় ছোট জিম্মাদারি এরকমের কিছু নেই। যখন আপনার কাছে এই নিয়ামত আসছে যে আমাকে জিম্মাদারি দেওয়া হয়েছে একটি মসজিদের, আমি একটি মসজিদে দরজ দিব, আমি এটা দিয়েই বুঝাচ্ছি, আপনারা বুঝে নেন যে আমি কোন দিকটা বুঝাতে চেষ্টা করছি। পথ নিয়ে আজ আমাকে সভাপতি না দিলে এটা হয়ে যায়, আজ আমাকে সেক্রেটারি না বানালে ওটা হয়ে যায়, আমাকে সাধারণ সম্পাদক না বানালে মন খারাপ হয়ে যায়, আমাকে আরো কি কি আছে এগুলো আপনারা ভালো জানেন। তো আমি আমার সংগঠন থেকে আমি বুঝাচ্ছি যে আমাকে যদি আল্লাহ তাআলা এই নিয়ামত দেন যে আমাকে দাওয়াত ইসলামের পক্ষ থেকে বা জিম্মাদারদের পক্ষ থেকে একটি মসজিদ দেওয়া হয়েছে যে আজ থেকে আপনি এই মসজিদে দরস দিবেন, আসলে বলুন তো যদি আমার মধ্যে ইখলাস থাকে, আমার মধ্যে যদি সমাজের খেদমত করার মন মানসিকতা থাকে, আমার মধ্যে যদি দীন ইসলামের নেকির দাওয়াত দেওয়ার ইচ্ছা থাকে, আমি কি পারি না একটা মসজিদ থেকে নেকির দাওয়াত দিতে? তো কেন আমি সভাপতির দিকে যাই, কেন আমি এদিকে হাত বাড়াই? যেটা নিয়ামত আছে যতটুকু আমি পেয়েছি এটা শুকরিয়া আদায় করি। আজ আপনাকে যেই পজিশন দেওয়া হয়েছে ওই পজিশন মোতাবেক থেকে আপনি আপনি সমাজের খেদমত করেন, ওই পজিশনে থেকে আপনি দেশের জন্য কিছু করে দেখান, বড় কিছু হলেই যেন দেশের কিছু করতে পারবেন এরকমের তো কিছু নয়। ছোট আছেন, ছোট পদ পেয়েছেন, আপনি যা আছে ওই পজিশনে থেকে আপনি অনেক কিছু করতে পারবেন। হ্যাঁ, এটাই তো বলতে চাই আর বুঝাতে চাই। বলছিলাম নিজাম ভাই, কিছু মাদানী
হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন জগরার ব্যাপারে, যে হাদিস মোবারক এসেছে যে ব্যক্তি ন্যায়ের উপর থাকা সত্ত্বেও জগরা থেকে বিরত থাকবে,
জি
আমি জান্নাতের ভিতরে তার জন্য একটি কক্ষের জিম্মাদার হব।
সুবহানাল্লাহ।
তো যারা ঝগড়ার মধ্যে এরকম অভ্যাস রয়েছে তারা যদি হাদিসে মুবারাকের উপর আমল করে যে আমি ন্যায়ের মধ্যে আছি ঠিক আছে, কিন্তু যদি আমি ঝগড়া থেকে ফিরে থাকি বেঁচে থাকি তাহলে আমার রাসূল আমার জন্য জান্নাতের কক্ষের জিম্মাদার, কত বড় আমাদের জন্য নিয়ামত।
নিয়ামত আসলে।
আর এর বিপরীতে কেউ যদি আপনার শরীয়ত সম্মত কারণ ছাড়া নিজের ব্যক্তিগত কারণে হিংসা বিদ্বেষ করে কোন মুসলমানের সাথে সম্পর্ক ছিন্ন করে বিচ্ছিন্ন করে, এই ব্যাপারে রেওয়ায়েত এসেছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মুসলমানের জন্য বৈধ নয় যে তার অপর মুসলিম ভাইয়ের সাথে তিন দিনের বেশি কথাবার্তা পরিত্যাগ করে, মানে ঝগড়া করে যে কোনো ভাবে হোক তিন দিনের বেশি যাতে কেউ আপনার কথাবার্তা বন্ধ না করে। যদি এরকম করে সে মুসলমান, তার অপর ভাইয়ের সাথে যদি তিন দিনের অধিক কথাবার্তা পরিত্যাগ করে মৃত্যুবরণ করে সে জাহান্নামে প্রবেশ করবে। তো দেখুন আজকে কোন ইসলামী ভাই মনে বলেছিলেন মাসের পর মাস অনেকদিন
এসএমএস করেছিলেন,
হ্যাঁ, ঝগড়ার কারণে মানুষ কথা বলে না,
কথা বলে।
এই হাদিসে মোবারকা থেকে আমরা কি শিখলাম, তিন দিনের বেশি যদি কেউ মুসলমান ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন রাখে, কথাবার্তা থেকে বিচ্ছিন্ন থাকে, এই অবস্থা যদি সে মারা যায় তবে জাহান্নামে যাবে।
তাহলে
এখান থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করা দরকার, যদিও ঝগড়া হয়ে গেছে আমি আবার আপোষ করে নি, তার সাথে ক্ষমা চেয়ে নি।
ওটাই তো বললাম, আমি মানুষ এক জায়গাতে বসবাস করতে গেলে হয়তোবা সবার মন মানসিকতা চিন্তাধারা এক না, এখানে হয়তোবা একটু এদিক সেদিক হতে পারে, তাই বলে যে সপ্তাহ ধরে কথা হবে না, তাই বলে যে মাস পার হয়ে যাবে তার সাথে কথা বলা যাবে না, এটা তো ঠিক না। হ্যাঁ, হয়ে গেছে আমরা মীমাংসা করে নেই, আমরা সমাধানে আসি, আমরা কথা বলে নেই, এটা সমাধান করে নেই, তাই তো হয়ে যায়, কিন্তু এভাবে যেন আমরা না করি। আর সর্বপ্রথম তো চেষ্টা করব কারোর সাথে ঝগড়ায় লিপ্ত না হতে। জি কালিন
ভাই কল করেছিলেন যে জমির কথা বলেছিলেন, তো আমির সুন্নাত জামাত বরকাত মাওলানা আলিয়া বলেছেন যে ঝগড়া ফাসাদের একটা কারণ হচ্ছে জমি জমা,
রাইট, এটাও রয়েছে ঝগড়ার মধ্যে।
তো আজ আমরা এমন যুগে এসেছি যে এক বিঘত জাকির ভাই এক বিঘত জমির জন্য মানুষ মানুষকে হত্যা করে ফেলে,
হত্যা করে ফেলে,
এক বিঘত জমি ছাড়তে নারাজ। আর অনেক সময় দেখা যায় যে একজন ব্যক্তি বৈধভাবে তার জমি কিনেছে, কিন্তু দখলবাজরা যারা জমি দখলকারী তার অবৈধভাবে তার জমি দখল করে নিয়েছে, এমনকি এখন সে তার জমি নিতে যাচ্ছে, এখন যারা জমি দখল করেছে তারা কি বলছে যে তুমি এত টাকা যখন তুমি দিবে তখন আমরা জমি ছাড়ব। আর এই বেচার অসহায় ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তি, সে কোথায় যাবে, সে কার কাছে গিয়ে সে হাত পাতবে, আইনের কাছে যাবে নাকি সে সমাজের মাতবরের কাছে যাবে, কার কাছে যাবে,
কার কাছে যাবে, কোথায় সমাধান পাবে?
যদি সে মামলা করতে যায় দেখা যাবে মামলা শেষ হতে হতে 14-16 বছর বেচারা যে জমির জন্য সে ঝগড়া করে সে জমির নিচে চলে যায়, কিন্তু সে জমিটা আর পায় না। তো যারা অত্যাচারিত, যারা জমি দখল করে তাদের ভয় করা উচিত, যে যারা মানুষের হাদিস শরীফের মধ্যে আসছে যারা অন্য কারো জমি অবৈধভাবে এক বিঘত জমি দখল করে নিবে, তো কিয়ামতের দিন তাকে 60টি জমির ওই গলার হার বানিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হবে।
ওহো, এত ভারী, এত।
এবার একটু চিন্তা করে দেখুন যে আসলে কি আমরা এই এরকম সহ্য, জাহান্নামে তো যেতে হবে, আর জাহান্নামে যাওয়ার পূর্বে কি সাতটি জমির গলার মালা পরিয়ে দেওয়া হবে, আমরা কি সহ্য করতে পারবো?
আসলে আমাদের মধ্যে এরকম চিন্তাধারা যে বর্তমান নিয়ে আমরা চিন্তা করি যে মরার পরে কি হবে, অনেক দিন অনেক পরে, ওই জিনিসটা আমরা সবাই যারা জগরাটে বা শরীয়তের লঙ্ঘন করে চলাফেরা করে, তো তাদের মন মানসিকতা হয়তো এরকম হইতে পারে যে কখন মরবো, তারপরে
তাদের মৃত্যুর চিন্তা নেই, তারা এই ক্ষণস্থায়ী মানে পৃথিবী নিয়ে তাদের গবেষণা চিন্তাধারা, তারা পরকাল নিয়ে চিন্তা করছে না, তারা মনে করছে মনে হয় যে আমাদেরকে এই পৃথিবীতেই থাকতে হবে, সব কিছু ছেড়ে কোথায় চলে যেতে হবে, সেই কবরে যেতে হবে, সেই আখিরাতের পথেই পাড়ি দিতে হবে। আজকে আমরা যদি আখিরাত নিয়ে যদি চিন্তা করতাম তাহলে আমরা এক বিঘ জমির জন্য ঝগড়া করতাম না, এটা সমাধান করে ফেলতো নিজেদের মাঝে, ঝগড়াই হতো না।
আসলে কালিম ভাই, যে সকল ব্যক্তিরা এই ঝগড়া করে, যারাই ঝগড়া করে দর্শক শ্রোতা, তাদের মধ্যে কি আসলে শরীয়তের জ্ঞান আছে? যদি তাদের মধ্যে শরীয়তের জ্ঞান থাকতো, দিনে ইসলামের শিক্ষা, দিনে ইসলামের আলো যদি তাদের মধ্যে থাকতো, তবে কি তারা এরকমের কাজ করতে পারে? তবে কি তারা ঝগড়া বাজলেই, ঝগড়া শুরু হলে গালিগালাজ করতে পারে? যাদের মধ্যে দিনে ইসলামের জ্ঞান আছে, শরীয়তের জ্ঞান আছে, তারা কি ঝগড়া বাজলেই মানুষ মুসলমানের গায়ে হাত তুলতে পারে? যাদের ভিতরে দিন ইসলামের জ্ঞান আছে, তারা কি কখনোই মা বাবার সাথে ঝগড়ায় লিপ্ত হয়? কখনোই পারে না। হ্যাঁ, তাইলে বোঝা যায় যারাই এমন হয় তাদের মধ্যে দিন ইসলামের জ্ঞান নেই, শরীয়তের জ্ঞান তাদের মধ্যে নেই, আর না থাকার কারণেই তারা কি হয়েছে মানুষের সাথে ঝগড়ায় লিপ্ত হয়, ঝগড়া করতে গিয়ে এক পর্যায়ে গালিগালাজ শুরু করে দেয়, আবার গালিগালাজ করতে গিয়ে এক পর্যায়ে মানুষের গায়ে হাত তুলে দেয়, আবার হাত তুলতে গিয়েই এক পর্যায়ে মানুষকে হত্যা করে দেয়।
এই জমি সংক্রান্ত বিষয় নিয়ে মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস বর্ণিত আছে যে আউজা নামক এক মহিলা,
জি,
হযরত সাইয়েদুনা সাআদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে বাড়ির কিছু অংশ নিয়ে ঝগড়া করলো। ওই আউজা নামক মহিলাটি বলল, এই জমি আমাকে দিয়ে দাও, আমি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করতে শুনেছি যে মান আখাযা শিবরান মিনাল আরদি বিগাইরি হাক্কিহি তুবিকাহু ফি সাবিই আরদিনা ইয়াউমাল কিয়ামা, অর্থাৎ যে ব্যক্তি এক বিঘত পরিমাণ জমিও অন্যায়ভাবে নিল, কিয়ামতের দিন তাকে গলায় ষাটটি জমিনের শিকল পরিয়ে দেওয়া হবে।
ওহো,
ওই মহিলাটি বলছে, কিন্তু হাদিস শরীফ তো বর্ণনা করছে কিন্তু সে মিথ্যা বলছে, কিন্তু সে তার জমি ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তো ঠিকই সত্য, কিন্তু তার কথাটা কি
মিথ্যা?
কথা সত্য কিন্তু কথক কি মিথ্যুক। তো এরপর তিনি দোয়া করলেন, ওই যে সাহাবি বলে, এরপর তিনি বললেন যে হে আল্লাহ, যদি সে মিথ্যুক হয় তবে তুমি তাকে অন্ধ করে দাও, তুমি তাকে অন্ধ করে দাও এবং তার কবর তারই ঘরে বানিয়ে দাও। বর্ণনাকারী বলছেন, রাবি বলছেন যে আমি দেখেছি যে সেই মহিলা অন্ধ হয়ে গিয়েছিল, দেয়াল ধরে ধরে চলাফেরা করত এবং বলতো আমার সাদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা এর বদদোয়া লেগেছে। অবশেষে একদিন ঘরে চলতে চলতে কূপে পড়ে মারা গেল এবং সেখানেই তার কবর হয়ে গেল। চিন্তা করলেন যে অন্যের জমি আত্মসাত করার জন্য সে কি বললো যে তোমার জমিটা আমাকে দিয়ে দাও,
দিয়ে দাও।
আর হাদিস শোনাচ্ছে তখন ওই সাদ রাদিয়াল্লাহু কত সুন্দর কথা বলল, তার জন্য কি করলেন, বদ্ধ করে দিলেন, আর সে বদ্ধটা কি লাস্টে পরিপূর্ণ হয়ে গেল। তো জমি, আমি যারা মাদিনার দর্শকবৃন্দ, যারা তাদেরকে আমি এই নসিহত করতে চাবো, যারা সমাজের মধ্যে যারা মানুষের জমি দখল করার চেষ্টায় থাকে, যারা আস্তে আস্তে, আমি আমার বাড়ির মধ্যে দেখেছি, আমার বাড়ির প্রতিবেশীকে দেখেছি বা আমার এলাকার মধ্যে দেখেছি, অনেকগুলো জায়গা দেখেছি, যে ওই আপনিও দেখবেন অবলোকন করবেন গ্রামগঞ্জের মধ্যে দেখা যায় যে ওই দেয়াল উঠানো হয় না, কিন্তু কি দেয় ওই বাঁশের চাটি তৈরি করে, বাঁশের বেড়া তৈরি করে, তো ওই বাঁশের বেড়া দিয়ে দেয় জমিকে ইয়ে করার জন্য, সীমানা দেওয়ার জন্য। আবার যখন ওই বাঁশের বেড়াটা ওই পচে যায় তখন ওই বাঁশের বেড়াটা উঠায় না, না উঠিয়ে কি করে আবার তার উপরে আবার একটা নতুন একটা চাটি তৈরি করে আবার সেখানে কি আর একটা দিয়ে দেয়, যাতে করে কি আবার এক বিঘত একটা জমি যেন আবার ভিতরে চলে যায়। আবার আস্তে আস্তে কি করে আবার যখন সেটা
পচে যায়,
পচতে শুরু করে তার উপর আবার আর একটা দিয়ে দেয়।
আচ্ছা,
তো আস্তে আস্তে দেখা যায় গলিটা কি হয়ে যায়, ছোট হয়ে যায়, গলিটা ছোট হয়ে যায়, তার জমিটা কি হয়ে যায়,
তার জমিটা
বড় হয়ে যায়, আর মানুষের চলাচলের জন্য কি হয়ে যায়, কষ্ট হয়ে যায়, দেখা
যায় রিক্সা
যেতে পারছে না,
কারো উপর এরকম জুলুম আসে, অত্যাচার আসে, আসবেই, দুনিয়াতে মুসিবত অনেক আসবে যদি আমরা এটা ধৈর্য ধারণ করি। কেননা আমাদের বুজুর্গানের দিনের মধ্যে এরকম জজবা ছিল, যেমন মালিক বিন দিনার রহমতুল্লাহ তাআলা আলাইহ, তো ওনার ব্যাপারে একটি এরকম ওয়াকিয়া রয়েছে যে তিনি একটি নতুন বাড়ি ভাড়া নিল, ভাড়া নেওয়ার পর উনি বসবাস করা শুরু করলেন। তিনার পাশে আরেকজনের বাড়ি ছিল, এক অমুসলিমের বাড়ি ছিল, সে কি করত প্রত্যেক দিন আপনার যেই ওর বাড়িতে যেই নালা ছিল আপনার আবর্জনা ইত্যাদি মানে খারাপই কিছু হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহর বাড়ির দিকে ছড়ে দিত, ফেলে দিত। তিনিও এগুলা নিরবেশ হয়ে নিতেন। এবং একদিন ওই অমুসলিম এসে বলল যে ইয়া সাইয়েদি হুজুর, আমি যে আপনার বাড়িতে আমার ময়লা আবর্জনা ফেলাচ্ছি ফেলতেছি আপনার কি কষ্ট হয় না? তিনি নম্র ভাষায় বললেন যে হ্যাঁ আমার কষ্ট হয়, আপনার কি রাগ আসে না? আমার রাগও আসে, তবে আমি হজম করে নেই,
ধৈর্য ধারণ করে নেই।
কেননা হাদিস আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন তারাই সফল কাম যারা রাগকে দমন করেন। তো এই ওয়াকিয়া থেকে আমরা কি শিখলাম যে যদি আমার উপর কোনো মুসিবত আসে, বিপদ আসে, জুলুম অত্যাচার আসে, যদি আমি এটাকে ভালো ব্যবহারের মাধ্যমে যদি আমি ধৈর্য ধারণ করি, উনি কিন্তু ইচ্ছা করলে পারতেন, ঝগড়া করতেন যে আমার বাড়িতে তুমি আবর্জনা ফেলছো, কিন্তু ঝগড়া না করে উনি নীরবে শুয়ে নিলেন।
তার হুসনে আখলাক দেখে ওই অমুসলিম ব্যক্তি
পরবর্তীতে ওই ব্যক্তি মুসলমান হয়ে গিয়েছিলেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে ঝগড়ার অনেকগুলো কারণ আমরা শ্রবণ করলাম আর কুফলও শুনছি। ঝগড়ার সবচেয়ে আরেকটি বড় কারণ কালিম ভাই, সেটা হলো সন্দেহ।
সন্দেহ
অনেক বড় এক কারণ। এই কিছুদিন পূর্বের একটি ঘটনা দর্শকের সাথে শেয়ার করতে চাই, সেটা হলো কিছুদিন পূর্বে এক ব্যক্তি তার বাড়িতে কথা বলছিল, মা বাবার সাথে কথা বলছিল, আর এটা ভালো অভ্যাস। মুফতি দাওয়াত ইসলামী মুফতি কাসিম সাহেব এনার থেকেও শুনলাম যে উনি প্রতিদিন বাড়িতে একটা টাইম নির্ধারণ করে নিয়েছে, হয়তো ইশারের পরে না হয়তো মাগরিবের পরে, ইনি আধা ঘন্টা এক ঘন্টা ফোনে বাড়িতে সবার সাথে কথা বলে, মায়ের সাথে, ভাইয়ের সাথে, বা আত্মীয় স্বজন যারা আছে। কেননা প্রতিদিন তো আব্দুল হাবিব ভাই তাকে জিজ্ঞাসা করলো যে প্রতিদিন এমন কি কথা থাকে, তো মুফতি সাহেব বললেন যে এই স্বাভাবিকভাবেই যে মা কি করেন বা কি খেয়েছেন, কি রান্না হয়েছে, স্বাভাবিকভাবে, কেননা মা বাবার সাথে সবারই মন চায় কথা বলার জন্য। তো এক ব্যক্তি সে বাড়িতে কথা বলতেছিল, তো যেখানে যে রুমের মধ্যে তার বাচ্চার মা ছিল, বাচ্চারা ছিল, তো ওখানে মানুষ বেশি ছিল, বাচ্চা লেখাপড়া করতেছে, তো সে আলাদা রুমে গিয়ে মা বাবার সাথে কথা বলতেছিল একটা জায়গা জমির ব্যাপার নিয়ে। তো তার বাচ্চার মা তাকে সন্দেহ করলো যে এখান থেকে উঠে গিয়ে কথা বলতেছে, সন্দেহ মানুষের মধ্যে কি কাজ করে। সে অন্য কিছু ভাবলো, কথা বলা যখন শেষ হয়েছে দেখে মুখ টুক ভারী বাচ্চার মার, কি হয়েছে তা তো তার হাজবেন্ড জানে না, সে তো কথা বলে আসছে। এভাবে দুই তিন দিন পার হওয়ার পরে তার ভিতরে শুধু এই যন্ত্রণা বা এই ঘা শুরু হয়ে গেছে যে কার সাথে কথা বললো, আমরা এক রুমের মধ্যে এই রুম থেকে উঠে গিয়ে ওই রুমে বসে কথা বললো, আসলে এই যে ধারণা। এরপরে এক পর্যায়ে গিয়ে এমন হয়ে গেল তার বাচ্চার মা ঘর ছেড়ে বাপের বাড়ি চলে গেছে, কি সন্দেহ আর কি, কিন্তু সে এখনো ক্লিয়ার না কার সাথে কথা বলছে,
সন্দেহ
করে
ধারণা,
চলে গেছে বাবার বাড়ি, চলে গেছে অনেকদিন বাবার বাড়ি থাকার পরে, এখন এ বাচ্চারাও একা, সন্তান আছে, এদেরকে লেখাপড়া করাতে হবে, বাসা দেখতে হয়, এর নিজের চাকরি আছে, নিজে অফিসে যাবে না, ছেলে সন্তান দেখবে, লেখাপড়া করাবে, বাধ্য হয়ে সে আবার কি করছে, আরেকটা বিয়ে করেছে। সন্দেহর মধ্যে, কুধারণার মধ্যে যখন মানুষ পড়ে যায়, তখন এটা দিয়ে অনেক বড় বড় ধরনের ঝগড়া হয়। সন্তান মা বাবার প্রতি যদি সন্দেহ করে, এ কেমন সন্তান, সন্দেহ তো করতেই পারবে না, সন্দেহ করে, এরপরে বড় ধরনের ঝগড়া সৃষ্টি হয়ে যায় সংসারের মধ্যে। স্বামী তার ওয়াইফের প্রতি সন্দেহ করা, ওয়াইফ তার স্বামীর প্রতি, হাজবেন্ডের প্রতি সন্দেহ করা, ভাই ভাইয়ের প্রতি সন্দেহ করা, এক বন্ধু অন্য বন্ধুর প্রতি সন্দেহ করা, এটা নিয়েও সমাজের মধ্যে অনেক বড় ধরনের ঝগড়া ফ্যাসাদ শুরু হয়ে যায়। আর ঝগড়া হয় না এমন না, হয় অনেক সন্দেহ নিয়ে, শুধু কুধারণা নিয়ে। কিন্তু একবার কি আমি চিন্তা করেছি যে আসলে কি, যদি আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা নিজের কিতাবের মধ্যে লেখেন খারাপ ধারণা খারাপ অন্তর থেকে আসে আর ভালো ধারণা ভালো অন্তর থেকে আসে। আমি একটু আমার অন্তরকে পরিবর্তন করি। হাদিসে পাকের মধ্যে আরো এসেছে এই ব্যাপারে যে তোমরা যেটা দেখেছো এটার প্রতি শিওর হও আগে, আসলে এটা সত্য কিনা। দূর থেকে দেখে সন্দেহ করিও না, হয়তো তোমার দেখাটা ভুল হবে।
কারো থেকে শুনে,
হ্যাঁ কারো থেকে শুনে কুধারণা সৃষ্টি করিও না, সন্দেহ করিও না, হয়তো তোমার দেখাটা তোমার শোনাটা ভুল হতে পারে। আর আমরা সাধারণ একটি বিষয় নিয়ে একজন ব্যক্তির প্রতি এমন ধারণা করি যাতে করে সংসারই ছুটে যায়, এমন ধারণা করি যাতে করে সংসার আলাদা হয়ে যায়, এসব কি? এই ধারণা নিয়েও মানুষের মধ্যে, কুধারণা নিয়ে মানুষের মধ্যে অনেক প্রকারের ঝগড়া হয় আমরা দেখে আসছি সমাজের মধ্যে। তো এরকম ধারণা যেন আমরা না করি। ইমাম সাহেব নামাজে দেরিতে আসছে, এটা যেন ধারণা না করি সে ঘুমিয়েছিল, অন্য কোনো সমস্যা থাকতে পারে। আবার পাঞ্জাগানা নামাজি যে সবসময় নামাজে আসে, আজকে ফজরের নামাজে আসতে পারে নাই, এটা যেন ধারণা না করি সে ঘুমিয়ে আছে ঘরে, এমন ধারণা যেন, এসব ধারণা আসে মানুষের মধ্যে, এমন ধারণা যেন না করি। তাকে জিজ্ঞাসা করি, ভাই কোনো অসুস্থ কিনা, আপনি কোনো সমস্যা ছিল কিনা, না কোথাও বেড়াতে গিয়েছিলেন, তার থেকে না জেনে এই যে এক সন্দেহ করি, এরপরে মানুষের কাছে আবার বলা বলিও শুরু করি। দেখো না সমাজের মধ্যে মসজিদের মধ্যে আসে সব সময় কিন্তু ফজরের নামাজে পাওয়া যায় না, কি এসব আসলে কি? এই ছোট্ট একটা বিষয় যদি নিজে ম্যানেজ করতে না পারি, নিজের মধ্যে যদি নিতে না পারি, সহ্য করতে না পারি, তো কিভাবে মুসলমানের সাথে আমরা বসবাস করবো? এগুলো একটু দেখি, এই সন্দেহ নিয়ে মানুষের সাথে ঝগড়া আর তার বিরুদ্ধে গিবত করা, চগলখড়ি করা, এগুলো যেন আমরা না করি। এতে করে হয়তোবা মনে করছেন ছোট্ট একটি বিষয়, আজ ছোট বিষয় কিন্তু কাল এটা ছোট বিষয় থাকবে না, আপনার মুখ থেকে বের হয়েছে না এই বিষয়টা, এরপর দ্বিতীয় কানে চলে গেল, দ্বিতীয় কান থেকে তৃতীয় কান। আচ্ছা আমি কালিম ভাইকে কারো ব্যাপারে বললাম কথাটা, কিন্তু আমি ধারণা করে বলেছি, সন্দেহ করে বলেছি, কালিম ভাই গিয়ে কি করলো আর একজনকে বললো, আচ্ছা শুনলাম জাকির ভাই বললো এরকমের নাকি হয়েছে। এখন যাকে তৃতীয় ব্যক্তিকে বলছে না, সে গিয়ে মেইন ব্যক্তিকে বলে দিছে, শুনলাম সমাজের মধ্যে এলাকার মধ্যে বলা বলি হচ্ছে, আপনি নাকি এই কাজ করেছেন বা এমন হয়েছে নাকি, আমার দ্বারা হয়নি, তখন তো আমি খুঁজবো কে বলেছে, আপনি কার থেকে শুনেছেন, এর থেকে, এ কার থেকে, কালিম ভাই থেকে, কালিম ভাই আপনি নাকি এই কথা বলছেন, তখন মুখ কোথায় আপনার, তখন আপনি কি উত্তর দিবেন, কি রিপ্লাই দিবেন তাকে? এরকমের ধারণা যেন অনেকবার আমি এরকমের দেখেছি, শেষ পর্যন্ত কি হয় জানেন, লজ্জায় পড়ে যায়, আসলে আমি তো এটা ধারণা করেছিলাম। এরকমের জন্য আমরা না করি। আর এই ধারণা নিয়ে সন্দেহ নিয়ে অনেক ঝগড়া অনেক কিছু আমরা বুঝতে পারতেছি, দর্শকও বুঝতে পারতেছেন আমি কোন বিষয়টা বলতে চাই। সন্দেহ নিয়ে অনেক বড় কিছু হয়ে গেছে, অনেক বড় কিছু হচ্ছে দেশের মধ্যে, সমাজের মধ্যে। সন্দেহ যেন আমরা ব্যক্তিকে না করি, যতক্ষণ পর্যন্ত শিওর না হব আমার মুসলমান ভাই অনেক কিছু কাজ করবে, অনেক কিছু হবে দেখবো আমরা, কিন্তু সন্দেহ করব না, তাকে সরাসরি জিজ্ঞাসা করি।
সন্দেহের যে কথা বলছেন জাকির ভাই, আর অনেক সময় সন্দেহের কারণেই স্বামী স্ত্রীর মাঝে তালাক হয়ে যায়,
হয়ে যায় অনেক হচ্ছে ভাই।
তো হযরত সাইয়েদুনা আবি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ করেছেন যে শয়তান পানির মধ্যে তার আসন তৈরি করে।
আচ্ছা, পানির মধ্যে,
পানির মধ্যে আসন বসায় এবং তার বাহিনীকে কি করে পৃথিবীর সর্বত্র পাঠায়,
পাঠিয়ে দেয় যে
ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য।
আচ্ছা,
যখন তারা তাদের কাজকর্ম করে যখন চলে আসে, তখন একজনের কাছে সে জিজ্ঞেস করে তুমি কি করেছো, একজন শয়তান এসে বলে কি আমি অমুক কাজ করেছি।
আচ্ছা,
তখন শয়তান বলে কি যাও তুমি কিছু করো নাই। আরেকজন এসে বলে শয়তান আমি এই কাজ করেছি, না তুমি কোনো কিছুই করনি। আরেকজন এসে বলে যে শয়তান আজ আমি এমন একটা কাজ করেছি যে একটা পরিবার ধ্বংস করে দিয়েছি, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে তাদের মধ্যে তালাক করিয়ে দিয়েছে। শয়তান যখন এই কথাটা শুনে তখন সে খুশি হয়ে, খুশিতে আত্মহারা হয়ে ওই ছোট শয়তানকে কি করে বুকের সাথে জড়িয়ে নেয়। তার মানে বোঝা গেল যে স্বামী স্ত্রীর মাঝে তালাক করিয়ে দেওয়াটাও এটা কার কাজ, এটাও শয়তানের কাজ। তো আমরা যদি স্বামী বা স্বামী স্ত্রীর প্রতি সন্দেহ যদি না করে, বা স্ত্রী স্বামীর সাথে সন্দেহ না করে, সন্দেহ না করে আমাদের উচিত কি জানেন, সরাসরি কথা বলে নেওয়া যে আমার মনে হচ্ছে এরকম এরকম, তো আপনি কি বলেন, তখন সে বলে না আসলে তো এরকম কিছুই না,
সেখানেই
সমাধান হয়ে যাবে। বা যদি ভুল যদি ভুল যদি থাকে, যদি আমরা ক্ষমা চেয়ে নেই জানে আমার দ্বারা আসলে মিস্টেক হয়েছে, তাহলে কি বলে আমার, আমি মনে করি যেহেতু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন যে আর রিজালু কওয়ামুনা আলা নিসা, যে পুরুষ হচ্ছে কি স্ত্রীর হাকিম, তো স্ত্রী সবসময় উচিত কি যে স্বামীর কাছে একটু নত হয়ে থাকা, আর তর্ক বিতর্কের মধ্যে লিপ্ত না হওয়া,
না হওয়া,
যে সমস্ত স্ত্রী যে সমস্ত মেয়ে অতিরিক্ত কথা বলে বা স্বামীর সাথে তর্ক বিতর্কের মধ্যে লিপ্ত হয়ে যায় তার কিন্তু বেশি দিন ঘর বাঁধা হয় না। আমার একজন শিক্ষক বলেছিলেন আরো একটা কারণ হচ্ছে ঘর ভাঙার, যে অনেক সময় দেখা যায় যে স্ত্রী লোক তার শ্বশুর বাড়ির কথা গিয়ে কথায় বলে, তার মায়ের বাসায় গিয়ে কথাগুলো বলে দেয়, এখানে এই সমস্যা ওখানে এই সমস্যা, মানে আল্লাহ তারা শুকরিয়া নাই। মানে তখন ওই আমার শিক্ষক বলেছিলেন যে যেই স্ত্রী লোক তার স্বামীর ঘরের কথা ওই বাপের বাড়িতে গিয়ে বলবে তার আর ঘর মানে স্বামীর ঘরের ভাত আর খাওয়া হবে না,
বেশি দিন টিকবে না।
তো সহ্য করতে হবে,
সহ্য করতে হবে।
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি মেরাজের রাত্রিতে অধিকাংশ মেয়েদেরকে দেখলাম তারা জাহান্নামে ছিল। তো সাহাবাগণ জিজ্ঞেস করলেন যে কেন, বললেন যে এরা বেশিরভাগ তার স্বামীর মানে শুকরিয়া জ্ঞাপন করে না। একজন স্বামী দেখা যায় যে অনেক সারা জীবন তাকে যা কিছু কাপড় দিয়েছে, তাকে অর্থ দিয়েছে, তাকে স্বর্ণের মালা দিয়েছে, হ্যাঁ স্বর্ণের হার দিয়েছে, সব কিছু করেছে তার জন্য, কিন্তু স্বামী দেখা যায় যখন একটু কোনো কারণে যদি রাগ করে তখন ইসলাম বলে তুমি আমার জন্য কি করেছ, 30 বছর হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে, তারপরে কি বলেছে তুমি কি আমার জন্য কি করেছ,
কি করেছে।
তো তখন দেখা যায় যে তাদের অন্তর খুব কষ্ট পায়, তখন বলে যে আমি এর জন্য এত কিছু করলাম আর সে আমাকে সে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন না করে অর্জ কি করছে, যে বরঞ্চ আমার অকৃতজ্ঞ হয়ে গেছে, তখন একটা ফাটল সৃষ্টি হয়ে যায়। তো আমাদের উচিত যে আল্লাহ তাআলার কোরআনে করিম তিলাওয়াত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন যে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন আযাবিল শাদীদ, যে লাইন শাকারতুম তোমরা যদি আমার শুকরিয়া জ্ঞাপন করো তাহলে লাযিদান্নাকুম আমি তোমাদেরকে আরো বাড়িয়ে দেব ওয়া লাইন কাফারতুম আর তোমরা যদি শুকরিয়া জ্ঞাপন যদি না করো অকৃতজ্ঞ যদি হও ইন আযাবিল শাদীদ নিশ্চয় আমার শাস্তিটা কি হচ্ছে খুবই ভয়ানক। তারপরে যতই আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করবো আমাদের আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিবেন। আমরা খানা খাচ্ছি আমরা আলহামদুলিল্লাহ পাঠ করি, স্বামী কোনো কিছু এনে দিল, এমন না যে অনেক সময় দেখা যায় স্বামী একটা কাপড় নিয়ে এসছে স্ত্রী দেখার সাথে সাথে কি হয়ে গেল
মন খারাপ হয়ে গেল,
উড়ো এইটা কি কাপড় নিয়ে এসছে, অথচ দেখা যাচ্ছে স্বামী তার চিন্তাধারায় দোকানের মধ্যে যেটা খুব মূল্যবান কাপড় ছিল সেই কাপড় নিয়ে এসছে। এখন সে তো বাজারে যায় নাই, স্ত্রী বাজারে যায় না, সে জানেও না যে দাম কত, দেখা যায় দাম অনেক, তার শুধু রঙের কারণে তার কি কাপড়ের কি কাপড়টা খুব মানে সুইটেবল খুব ভালো কিন্তু রং তার পছন্দ হয় না, সব সাথে সাথে কি বলে দিল কি কাপড় নিয়ে এসছো। এখন বলেন স্বামীর অন্তরটা খুশি হবে নাকি বেজার হবে,
বেজার হয়ে
যাবে। তো তার উচিত ছিল কি বাস মাশা আল্লাহ আমার স্বামী যা এনে দিয়েছে আমার মাথার মুকুট আমার জন্য যা এনে দিয়েছে বা সেটাই আমার জন্য কি,
আমার জন্য অনেক কিছু
অনেক কিছু
অনেক কিছু
মুচকি হাসি দিয়ে যদি বলে দিত মাশা আল্লাহ কত মাশা আল্লাহ
তখন খুশি হয়ে যাবে না। আসলে এগুলো হচ্ছে বোঝার বিষয়, মানুষকে এই বিষয়গুলো আসলে কোথাও শিক্ষা দেওয়া হয় না, অর্থাৎ কোন প্রতিষ্ঠানে এগুলো শিক্ষা দেওয়া হয় না যে আপনি আপনার সামনের ব্যক্তির সাথে যেই হোক না কেন তার সাথে কেমন আচরণ করবেন বা কিভাবে কথা বলবেন, এটা কোন প্রতিষ্ঠানে না, এটা নিজের ব্যক্তিগত এক অভ্যাস হয়ে থাকে। সে যেই হোক বড় ভাই ছোট ভাই ঘরের মানুষ বাইরের মানুষ তার সাথে তাকে খুশি করার জন্য কিভাবে কথা বলতে হবে এটা নিজের এক অভিজ্ঞতা থেকে নিজেকে করতে হয়। চেষ্টা করি যে ঝগড়ার যে কুফল রয়েছে এখান থেকে বেরিয়ে এসে আমরা এরপরে মানুষের সাথে ভালো আচরণ করা, ভালো কথা বলা, মানুষের সামনে যেন নিজেকে ভালো দেখাতে পারি আর আমাকে দেখে যেন সমাজ শিখতে পারে আর সমাজ দেখে যেন দেশ শিখতে পারে, তবেই আমরা ভালোর দিক খুঁজে পাবো আর ভালো একটি দেশ আমরা উপহার পাবো ইনশাআল্লাহ। আর যদি আমি খারাপ থাকি আমার মধ্যে যদি ঝগড়া করার অভ্যাস থাকে তো আমার সাথে আরো 5 জন ঝগড়ায় লিপ্ত হবে, এই 5 জনের সাথে আরো 10 জন ঝগড়ায় লিপ্ত হবে, এটা যেন আমরা না করি। ক্ষমা চাইবেন যে আসলে আমার দ্বারা ভুল হয়ে গিয়েছে, আমি আপনার সাথে অনেক ঝগড়া করেছি, আজ আমি ক্ষমা চাই, নিজেদের মধ্যে তখন সমাধান চলে আসবে ইনশাআল্লাহ তাআলা।
বাসায় প্রবেশ করি আমরা বাইরে তো সালাম করি কিন্তু বাসায় সালাম করি না। আমরা যদি বাসায় ঢুকার সাথে সাথে আমরা যদি আমাদের পরিবারে যারা সদস্য আছে তাদেরকে যদি সালাম করি আসসালামু আলাইকুম, দেখেন না কত সুন্দর ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে যে তোমাদের প্রতি শান্তি বর্ষিত
বর্ষিত হোক।
তো আমরা যদি পরিবারের মধ্যে যদি সালাম যদি প্রচলন ঘটিয়ে দেই দেখা যাবে আমাদের আল্লাহ তার মানে শান্তি বর্ষিত হবে বাসার মধ্যে। তো আর যদি কেউ বাসার মধ্যে যদি কেউ না থাকে বাসায় ঢুকে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পাঠ করা উচিত। এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা ছিলেন, তিনি কি করতেন যখন বাসায় প্রবেশ করতেন তখন ওই বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে তারপর সালাম দিতেন, আসরাতুল ইখলাস পাঠ করতেন।
আচ্ছা,
তো আসলে কি আমরা কি কোরআন পাঠ করি, আমরা কি সালাম দেই, যে আমাদের বাসার মধ্যে শান্তি বর্ষিত হবে?
এই অভ্যাস কিন্তু আমাদের মাঝে নেই। আমরা কিন্তু অপরের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনার উপর শান্তি বর্ষিত করুক, কিন্তু আমরা নিজের ঘরের জন্য, নিজের ঘরের মানুষের জন্য, নিজের মা বাবার জন্য আমরা করতে চাই না। আর এটা করার মাধ্যমে একটা সালাম দেওয়া, মা বাবাকে সালাম দেওয়া, এরপরে ঘরের মানুষকে সালাম দেয়, অভ্যাসটাও আমরা করি, যাতে করে সালাম আদান প্রদান, সালাম যখন আমরা শুরু করে দিব, দেখবেন ইনশাআল্লাহ তাআলা নিজেদের মধ্যে মিল মহাব্বত সৃষ্টি হবে।
শেষ পর্যায়ে জাকির ভাই যেহেতু বলতে চাইবো যে আমরা এই ঝগড়া বিবাদ কিভাবে শেষ করতে পারি, আমরা আমাদের মাঝে যদি ক্ষমা প্রদর্শনের যদি গুণটা নিয়ে চলে আসি না, ঝগড়াটা আমাদের অটোমেটিক্যালি সমাজ থেকে মানে শেষ হয়ে যাবে। একবার আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দাদা যান মাওলানা রাজা আলী খান, তিনি রাহমাতুল্লাহি তাআলা তিনি যাচ্ছিলেন পথ দিয়ে, তো একজন মহিলা সে কি করলো, তার ছাদ থেকে তার গায়ে ইয়া রং ফেলে দিল।
আচ্ছা,
ইনি মাওলানা মানুষ আর গায়ে রং দিয়ে দেওয়া কেমন কষ্টকর বিষয়, নামাজ পড়তে হয়। তো রাজা আলী খানের সাথে আরো কয়েকজন ছিল, তো একটা লোক দেখে খুব
রেগে গেল,
রাগান্বিত হলো যে হুজুরের গায়ে রং দিয়েছে। সে বলে যে হুজুর থামেন, আমি ওই মহিলাটাকে নিয়ে আসছি। বলছে না তোমার যেতে হবে না, সে যেহেতু আমাকে রাঙিয়েছে তো আমি দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাকে রাঙিয়ে দেয়। সে আমাকে রাঙিয়েছে রং দিয়ে, তো আমিও দোয়া করছি যেন আল্লাহ তাআলা তাকে কি করে দেয়, রাঙিয়ে দেয়। তো এই কথা বলার সাথে সাথে আল্লাহর ওলির মুখ থেকে এই কথাটা বের হয়েছে, ওই মহিলাটা ছাদ থেকে নেমে হুজুরের পায়ে পড়ে ক্ষমা চাইলো, বললো যে হুজুর আমাকে কালিমা পড়ি, আমাকে মুসলমান বানিয়ে দেন। তো সাথে সাথে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, এবং যে লোকটা বলছিল যে হুজুর আমি তাকে ধরে নিয়ে আসছি থামেন, যে আপনাকে রং দিয়েছে, তো হুজুর কি করলেন, তার সাথে আবার তার বিয়েও দিয়ে দিলেন, ক্ষমা প্রদর্শন করলেন। এবং তার জন্য কি রং তো দিয়ে দিয়েছে, তাকে রাগারাগি করেন নাই, এবং বরঞ্চ তার জন্য দোয়াও করেছেন,
আর এমনই এমনই রাঙিয়ে দিয়েছেন যে সে ইসলামের ছায়া তলে চলে আসছে।
সুবহানাল্লাহ। তো আমরা যদি ক্ষমা প্রদর্শন করতে থাকি না, ইনশাআল্লাহ আমাদের কি ঝগড়াটা কি
দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকে সালাতু সালামে আসবে ইনশাআল্লাহ তাআলা। দর্শক আল্লাহ তাআলা আবারও রহমতপূর্ণ প্রভাতে অনুষ্ঠানে আমরা উপস্থিত হব, মুবাল্লিগে দাওয়াত ইসলামী থাকবেন, আর একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা শরীফের মাধ্যমে সালাতু সালাম শ্রবণ করি।
Ya Nabi Salam Alaika, Ya Rasul Salam Alaika, Ya Habib Salam Alaika, Salawatullah Alaika, Jete Jodi Parta Madina, میں ہدایت پہ لا کو سلام غوث اعظم امام توبہ ونما غوث اعظم امام توبہ ونما جلوائے شان قدرت پہ لا کو سلام رحمت پیدا کو سلام شمع بج میں ہدایت پیدا فیضو سے جن کے لاکھوں نمازی بانے فیضو سے جن کے لاکھوں امام ساجے اس امیر اہل سنت پہلا کو سلام مصطفیٰ جانے رحمت پہلا کو سلام شمع بج میں ہدایت پہلا کو سلام
السلام علیکم یا رسول اللہ وعلی آلک و اصحابک یا حبیب اللہ سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك الصلاه والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله لا إله إلا الله محمد
رحمت پورن حق پربھا تمار رحمت پورن حق پربھا تمار تہجد اور فجر ربھاش تھے جار رحمت پورن پربھات ہوتا